ভূত স্টুডিও, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4। স্বাগত প্রত্যেককে ভূত স্টুডিওতে। এবং বরাবরের মতো কিন্তু আজকেও সেই বৃহস্পতিবার, এবং দীর্ঘ বেশ কিছুদিন যাবত কিন্তু জাগো এফএম 94.4 এ ঠিক রাত 10টা থেকে একদমই 12টা পর্যন্ত, কখনো কখনো নির্ধারিত যে সময়টা থাকে সেই সময়টাও পার হয়ে যায়, কারণ গল্পে এতটাই আমরা আসলে বুধ হয়ে থাকি, সময়ের খুব একটা খেয়াল আমরা করি না। এবং গল্প শুনতে যেই মানুষগুলো ভালোবাসেন, কিংবা ভূতুরে ব্যাপারগুলো হচ্ছে যাদের ব্যাপক পরিমাণে ইন্টারেস্টটা রয়েছে, তাদের জন্য কিন্তু নিয়মিতভাবে আমাদের এই ভূত স্টুডিও আয়োজন। এবং সঙ্গে রয়েছে আমি আর্য অপূর্ব, এবং আপনি দেখছেন এই মুহূর্তে জাগো এফএমের যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন ফেসবুক, একই সঙ্গে ইউটিউব, এবং অনলাইন স্ট্রিমিংয়ের থ্রুতে কিন্তু পুরো বিশ্বব্যাপী আপনি এই মুহূর্তে শুনতে পারছেন আমাদেরকে। স্বাগত প্রত্যেককে, এবং আর যে অপূর্বর সঙ্গে আশা করছি বাকি সময়টা আপনার দুর্দান্ত রকম ভালো কাটবে। একই সঙ্গে যে মেসেজটা প্রত্যেককে দিতে যাই, যদি আপনার মনে হয় যে আপনি পরের পর্বে এখানে আসবেন এবং আপনার জীবনে ঘটে যাওয়া ভূতুর এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দেবেন 26969। নিয়মটা আবার বলছি, পরের পর্বে যদি আপনি আসতে চান এই ভূত স্টুডিওর মঞ্চে, তাহলে যেটা করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবং টিম ভূত স্টুডিও তারপর আপনাকে ফোন কল দিবে, এবং স্টোরিগুলো যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে আপনি আসছেন পরের পর্বে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, এখানে যে মানুষগুলো আসেন সেই মানুষগুলো কিন্তু জাগো এফএমের শক্তি, জাগো এফএমের শ্রোতা, জাগো এফএমের বন্ধু, জাগো এফএম পরিবারের সদস্য। এবং এই মানুষগুলো কিন্তু সব সময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন যে ভালো একটা এপিসোড হোক, এবং ভালো এপিসোড তখনই হবে যখন আপনি আসবেন, আপনার গল্পগুলো শেয়ার করবেন। এবং পরের পর্বে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, এমনটা হতে পারে যেখানে ব্যাক টু ব্যাক গান প্লে হতে থাকতে পারে কিন্তু ঘটনা আপনি শুনবেন না, কিংবা ভূত স্টুডিওর যে ক্রেভিং আপনার, সেই ক্রেভিংটা ফুলফিল হবে না, কারণ এখানে আমরা নিজেরা কোনো গল্প বানিয়ে প্রচার করি না, কিংবা আমরা বসে কোনো গল্প শুনাই না, কিংবা মেইল থেকে কোনো গল্প আমরা রিড আউট করি না। সো দ্যাট একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনি আসবেন, আপনার গল্পগুলোই আপনার অন্যান্য বন্ধুগুলো শুনবে। তো আজকের যিনি প্রথম অতিথি, তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ হাফিজউদ্দিন খন্দকার, আমার বাসা তেজগাঁও, পশ্চিম নাখালপাড়া।
ওকে, তো হাফিজ ভাই, আজকে প্রথম কোন ঘটনাটা শুনছি আপনার কাছ থেকে?
প্রথম আমি বলবো কসবা কুমিল্লা এলাকায় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। 1995 সনে আমার পশ্চিম নাখালপাড়ার পাশে একটা এলাকা আছে শাহিনবাগ, ওখানে কিছু মুরব্বী আছে, ব্যবসায়ী রিটায়ার্ড, ওনারা আল্লাহর রাস্তায় প্রতি বছরে যায় এই ধর্ম প্রচার করতে, 40 দিন থাকে, একটা মসজিদে 3 দিন থাকে, আরেকটা মসজিদে 3 দিন, এভাবে 40 দিন থেকে চলে আসে। তো কিছু ইয়ং ম্যান, জোয়ান কিছু লোক দরকার হয়, রান্নাবান্না করতে হয়, তারপরে এই আসবাবপত্র বহন করতে হয়। তো একজন হাজি সাহেব, উনি আমাকে খুব করে রিকোয়েস্ট করলেন, বললেন তুমি আমার সাথে চলো। তো 40 দিনের জন্য আমি রাজি হয়ে গেলাম, সবাই রওনা হইলাম। যেতে 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 কুমিল্লা কসবা, সেখানে একটা মসজিদে আমরা 3 দিন থাকি, সেখানে দিনই ধর্মের কথাবার্তা হয়, ধর্মীয় অনেক কিছু শিক্ষা হয়, আবার আরেকটা মসজিদে 3 দিন থাকি। এভাবে 18 দিন পর ওই জায়গাটার নাম হল কসবা গার বাজার, মানে বাজার আছে, সেখানে 3 দিন থাকলাম। সেখান থেকে আবার বেশ অনেক দূরে আরেক মসজিদে গেলাম, সেই মসজিদটা একটু হন্টেড এলাকা, নির্জন নীরব জায়গা। তো জায়গাটা কিরকম, রেঞ্জে বড় বড় ট্রাক ইন্ডিয়ান মালামাল বাংলাদেশে আনে, বাংলাদেশ থেকে মালামাল ওইদিকে নেয়। মানুষজন কম, জনসংখ্যা কম, আর খুবই সুন্দর এলাকা। কচুরিপানা, হাওর বাওর, মসজিদটা বেশ পুরাতন। তো আমরা ওই মসজিদে গেলেই ইমাম সাহেব বললেন যে এখানে আপনারা থাকলে, এখানে তো কেউ থাকে না, সতর্ক অবস্থায় থাকবেন, রাত্রে দূরে যাবেন না, বাহিরে যাবেন না, সন্ধ্যার সময় যার যার টয়লেট বাথরুম সেরে নেবেন, জায়গাটা একটু হন্টেড। তো আমরা মসজিদে প্রবেশ করলাম, সারাদিন থাকলাম। জায়গাটার নাম চাপিয়া। এশার নামাজ পড়লাম, এশার নামাজের পরে সবাই বিছানা করার জন্য মসজিদের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মসজিদের ভিতরে রশি বাঁধলাম, রশির মধ্যে সবাই মশারি টানাইলাম, মশা কামড় দিতে পারে। মশারি বাঁধার পর ইমাম সাহেব বললেন এই মধ্যে মসজিদের দরজা থেকে ওই মেম্বার পর্যন্ত যেখানে ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায়, এখানে কেউ শুইতে পারবেন না, সমস্যা হবে। তো আমি একটু ভয় পেলাম যে ঘুমের মধ্যে সমস্যা হলে তো বিরাট সমস্যা, কি করা যায়। তো হাজি সাহেব বলল ঠিক আছে, আমরা একটু চাইপা শুই, মশারি সারাই বারান্দায় শুলাম। দ্বিতীয় দিন ইমাম সাহেব দিনের বেলা বলল যে আপনারা মসজিদের দরজা থেকে মেম্বার পর্যন্ত খালি রাখবেন, ইবাদত শুধু মানুষই করে না, অন্য অন্য অনেকেই ইবাদত করে রাতে, ঠিক আছে। তো আমরা মেনে নিলাম। গভীর রাত, অনেক রাত, আমাদের না জানাইয়া হাজি সাহেব উঠলেন বাহিরে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, বদনা নিয়ে বের হইলেন। তো মসজিদের আশেপাশে কোনো টয়লেট নাই, বেশ দূরে একটা টয়লেট তৈরি করা হয়েছে, সেটা পুরাতন দুইটা তাল গাছের নিচে। আর মসজিদে কোনো ট্যাপ কল বা চাপ কল পানির জন্য নাই, আছে পুকুর, বিশাল বড় পুকুর, সুন্দর পুকুর। সে পুকুরে আছে সিঁড়ি দেওয়া আর নানান রকম ফুল গাছ লাগানো। তো পুরাতন দুই তাল গাছ, তার পাশে ধান ক্ষেত, বিস্তর এলাকা ধান লাগানো, কৃষকরা ধান লাগায়, বেশ অনেক ধান ক্ষেত। এই পাশ দিয়ে গভীর রাতে হাজি সাহেব যাচ্ছিলেন টয়লেটের বিষয়ে। তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে উনি খেয়াল করলেন ডেউটিন দিয়ে তাল গাছের মধ্যে বাঁশ দিয়ে বেঁধে টয়লেট বানিয়েছে। হাজি সাহেব যাওয়ার আগেই মনে হলো কেউ ভিতরে আছে, দরজা বন্ধ করে দিলেন। তো উনি অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে ভিতর থেকে মানুষ বের হয় না, তাছাড়া একটা মাত্র টয়লেট। উনিও বয়োজ্যেষ্ঠ, বয়স্ক মানুষ, অনেক মোটা মানুষ। তো উনি কাশি দিলেন যেন টয়লেট থেকে মানুষ তাড়াতাড়ি বের হয়। কয়েকটা কাশি দিলেন, কাশি দেওয়ার পর দরজা খুলে গেল, কিন্তু কোনো মানুষ বেরোচ্ছে না। উনি দেখতে পারলেন ভিতরে কোনো মানুষ নেই। অনর্থক উনি অপেক্ষা করলেন অনেকক্ষণ, তারপর উনি বদনা নিয়ে প্রবেশ করলেন। আমরা সবাই গভীর রাত, নিঝুম রাত, ঘুমাচ্ছি মসজিদে, আমাদের কোনো খোঁজখবর নাই, উনি যে বাহিরে গেছেন। আর ইমাম সাহেব বলছিলেন আপনারা সন্ধ্যার সময় বিকেলেই এই কাজগুলো সেরে নেবেন, জায়গাটা বিপজ্জনক, হন্টেড, দুষ্ট জিন আছে। তো যখন হাজি সাহেব প্রবেশ করলেন টয়লেটের কাজ সেরে বের হয়ে আসার সময় উনি লক্ষ্য করলেন পূর্ব দিক থেকে একদল ছোট ছোট বাচ্চার মতো তারা দৌড়ায় আইসা হাজি সাহেবের দুই পায়ের মাঝখানে হাত দিয়ে উনাকে আলতোভাবে ঢিল্লা দিয়ে ফেলে দিলেন, এক ঢিল দিয়ে ফেলে দিলেন, ধান ক্ষেতের অনেক দূরে গিয়ে পড়ছে। আর এত রাতে এই বাচ্চা কোত্থেকে আসলো? উনি ধান ক্ষেতে পড়েই চিৎকার দিলেন। আর আমার হাতের বাহু দুরা উনি হাঁটে, মোটা মানুষ, তো কিছু হইলে আমাকে ডাকে হাফিজ হাফিজ বলে। উনি এই গভীর রাতে জোরে গলা ছেড়ে ধান ক্ষেতের মধ্যে দাঁড়ায় বলতেছেন হাফিজ হাফিজ, তুমি কই, অক্ষণ আয়ো, আমার তো মাইরা ফালাইলো, তাড়াতাড়ি আয়ো। এইভাবে চিৎকার করার তো আমার ঘুম ভাঙছে, কিন্তু আমি অন্ধকারে এই গ্রামের বাড়িতে কসবা, আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই। ঘুম থেকে উঠে মশারির নিচেই বসলাম। বৈশা ওনার বাইরা ছিল, ওনার নাম জাহাঙ্গীর আলম। আমি আস্তে আস্তে ওনার বাইরাকে মশারির ভিতরে ঢুকে ঘুম ভাঙাইলাম, বললাম হাজি সাহেব উঠেন, আপনার বাইরা উনি ডাকতেছে, সম্ভবত কোনো সমস্যা হয়েছে, গভীর রাত, উনি বাহিরে গেছে। তো ইমাম সাহেব যখন বলছে নির্জন জায়গা, ভৌতিক জায়গা, সাবধানে চলাফেরা করতে, দুষ্ট জিন আছে, সেজন্য আমরা কেউই রাতে বাহিরে যাই না। যাই হোক, উনি মুরুবী মানুষ, গেছেন, আর প্রকৃতি ডাকে সারা দিতে কখন কার যাইতে হয় তাও ঠিক নেই। জাহাঙ্গীর সাহেব উঠা বলল, হাফিজ আমার তো ভয় লাগতেছে, তুমি যাও। আমি বললাম, না আমরা দুইজনেই যাই। পরে দুজন আস্তে আস্তে বের হইলাম। বের হয়ে দেখি হাজি সাহেব অনেক দূরে ধান খেতের মধ্যে দাঁড়ায় আছে, কাদা মাটিয়ে ওনার শরীর ভরে গেছে, সেন্টু গেঞ্জি লুঙ্গি পরা, দাড়ি চশমা এগুলো সব কাদায় ভরে গেছে। দেখে ভয়ও লাগলো মায়াও লাগলো। বললাম, আসেন আসেন, ভয় নেই, কি হয়েছে? তখন বলল, একদল ছোট বাচ্চা বালিশ যেভাবে বিছানায় ঢিল দেয় আলতো করে, এইভাবে এত ওজন একটা মোটা ফেটি মানুষ ঢিল দিয়ে ধান খেতে ফেলে দিছে। যাই হোক, আমরা ওনাকে আনছি গোসল করাবো। পুকুরের পাড়ে আনলাম, পুকুরের পাড়ে ওনাকে গোসল করানোর জন্য বালতি আনলাম, বালতি দিয়ে রাতে গোসল করাইলাম। গোসল করায় রাখলাম মসজিদে। উনি আর ঘুমাবে না, বলল, বাতি সব জ্বালায় দাও, বাতি সব জ্বালায় দাও, কোনো জায়গায় অন্ধকার রেখো না। পরে আমরা বাতি জ্বালায় দিলাম, প্রায় তিনটার মতো বাজে। ওদিন রাতে আর ঘুমাইতে পারলাম না, ইবাদত করলাম। সকালে আমি সাহেবকে বললাম যে রাত্রে তো দুর্ঘটনা ঘটছে। আমি সাহেব বললেন, আমি বিষয়টা জানছি, আমাদের সাথে একজন লোক আছে, কোনো ভয় নাই, সে এই সমস্ত জিন ভৌতিক ব্যাপারগুলো ডিল করতে পারে, এই জন্য কাকরাইল মসজিদ থেকে আমাদের সাথে বিভিন্ন রকম মানুষ দিয়ে দিছে, মাওলানা দিছে, হাফেজ দিছে, ভূতের সাথে কথা বলার লোক দিছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম লোক আছে আমাদের এই 20-22 জনের মধ্যে। আমি ব্যবস্থা করব বাবা। আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, 21 দিন হয়ে যাচ্ছে, আমি চলে যাই, আমি থাকবো না, একটু ভয় লাগতেছে আর কি। তো আমি সাহেব বললেন, বাবা ভয় নাই, তুমি থাকো। বাস থাকতেছি। আমাদের মধ্যে একজন লোক আছে, উনি শাহিনবাগে অনেক পুরাতন একটা হাসপাতাল ছিল আগে, ওই হাসপাতালের মালিকের আত্মীয়, ওনার ওয়াইফকে উনি খুব ভালোবাসতেন, দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছে। ওয়াইফ মরে যাওয়ায় উনি দুনিয়া বিকাশ বন্ধ করে দিছে, উনি জীবন চিল্লায় বের হয়েছে। মানুষ তো 40 দিনের জন্য চিল্লা দেয়, নামাজ পড়া শিখে, কোরআন পড়া শিখে, জিকির করা শিখে, ওযু করা শিখে, কিন্তু উনি নিয়ত করছে যতদিন দেহে প্রাণ আছে উনি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিবে। তো উনার সাথে জিনের সাথে সম্পর্ক আছে এ বিষয়টা আমরাও জানি। যেমন উনি বছরে একবার শাহিনবাগ একটা মসজিদে আসে, বাইতুস সালাত জামে মসজিদ, 3 দিন থাকে, আরেকটা মসজিদে 3 দিন থাকে, আরেকটা মসজিদে 3 দিন থাকে, এইভাবে 1 বছর পার করে। তো ওনার অলৌকিক কিছু বিষয় আমি দেখছি, সেটা হলো উনি গোসল করে ওনার কাপড় চোপড় ধুয়ে এই ভিজা কাপড় ছাদে শুকানোর জন্য দোতলায় নিয়ে যায় বালতিতে করে। তো মসজিদের দোতলা তালা মারা থাকে, উনি এই কাপড় চোপড় কীভাবে শুকাইতে দেয় চাবি ছাড়া, তালা খুলে কি না খুলে, কিন্তু বিকেলে শুকনা কাপড় নিয়ে নামে। আমরা একদিন দুষ্টামি করে পাহারা দিলাম যে উনি তালাটা কিভাবে খুলে, কোনো ম্যাজিক ওয়ার্ড, কোনো মন্ত্র, কোনো দোয়া কালাম দেখব। দেখলাম উনি সিঁড়ির উপরে বালতি রেখে চলে আসে, আর বিকেলে আবার সে শুকনা কাপড় নিয়ে আসে। মুয়াজ্জিন সাহেব বলল, ওনার সাথে অনেক জিন, জিন বন্ধু, ডিস্টার্ব করো না। এই লোক আমাদের সাথেই ছিল জামাতে। উনি মুচকি হাসতেন, বেশি কথা বলতেন না, আর পাকড়ি পরা থাকতেন। ওনাকে আমির সাহেব বলল যে ভাই হাফিজ তো ভয় পাইছে, আল্লাহর রাস্তা থেকে পালাইতে চায়, ও তো চলে যাবে ঢাকা। রাতে হাজি সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিছে, বিষয়টা আপনি জানেন? বলল, না আমি বিষয়টা দেখতেছি। পরে উনি গভীর রাতে স্বেচ্ছাসেবী মুসলিম জিনদের ডাকলেন। মুসলিম জিন স্বেচ্ছাসেবী যারা ইবাদত করে তাদের সাথে আবার বাদশার সাথে সম্পর্ক থাকে। উনি বললেন, এই মসজিদের এলাকায় ত্রিসীমানায় দুষ্ট জিন যেন আর আসতে না পারে, যারা এসে ডিস্টার্ব করছিল ওরা সৃষ্টিকর্তার বিষয়ে ই আর কি গাফেল, মানে অস্তিত্বকে বিশ্বাস করে না, ওরা এই হাজি সাহেবকে ফেলে দিছে। তো এই কাজ করার পরে ওই জিন ভৌতিক বিষয়ে যে সমস্ত জ্ঞান আছে ওই সমস্ত জ্ঞান দিয়ে উনি একটা ইশারা দিয়া সীমানা দিয়ে দিছে যেন এদিকে প্রবেশ করতে না পারে। এটা জিনদের বড় জিন, মুরব্বী জিন, তার ব্যক্তিগত স্বার্থে আঘাত হানছে। তখনই আমাদের মুরব্বীকে আঘাত করতে আসছে গভীর রাতে। মুরব্বী আমাদেরকে বলছে, বিকেলে আপনারা সবাই টয়লেট বাথরুমের কাজ সেরে নেবেন, মসজিদের ভিতরে কোনো ওয়াশরুম নাই, আর বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস বন্ধ করবেন, বাহিরে দোকানে যাবেন না, আমরা এই মসজিদ থেকে অন্য মসজিদে চলে যাব, আমাদের সময় শেষ, আরেক মসজিদে যাব। পরে রাতে ভয়ঙ্কর এক বিপজ্জনক এক দানবাকৃতির ক্ষতিকারক এক জিন আসছে, আমরা জানি না। আমরা নির্ঘু একবারে নিজুম রাত্রে ঘুমাচ্ছি, আর যে সুন্দর বাতাস কসবা এলাকায় ধান খেতের উপর দিয়ে বাতাস আসে, মুক্ত বাতাস, যে কোনো লোক ঘুমিয়ে যায়। পরে এই জিন আসলো ওনার ক্ষতি করার জন্য, উনি বুঝতে পারলো। উনি বলতেছিলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি পড়তেছিলেন, দুষ্ট জিনটা ভেঙ্গায়া ওনার সাথে সাথে পড়তেছিলেন। উনি আবার দ্বিতীয় আয়াত পড়লেন, ভেঙ্গায় আবার দ্বিতীয় আয়াত পড়লেন, দুষ্টামি করে দ্বিতীয় আয়াত পড়লেন। পড়তে পড়তে একটা জায়গায় আয়াতুল কুরসিতে লেখা আছে, এটার অর্থ মোটামুটি এরকম যে পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কুরসি থেকে নিয়ন্ত্রিত হয়। অসি আ কুরসি ইউ হুসামাওয়াতি ওয়াল আর, এই আয়াতটা যখন পড়তে লইলেন ভেঙ্গায়া, ধাপ করে একটা আওয়াজ হয়ে দুর্গন্ধ ছুটে গেল আর পূর্ব দিকে চলে গেল জিনিসটা সাই পড়তে পড়তে। তখন আমি সাহেবকে ডাক দিলেন, আমাদের সবাইকে ঘুম থেকে উঠাইলেন, আমিও গেলাম। গিয়ে দেখলাম সেখানে সাই পড়তে পড়তে গেছে, বলল মারাত্মক ভয়ঙ্কর একটা খারাপ জিনিস ছিল, সে আল্লাহর কালাম দুষ্টামি করে পড়তেছিল, এই আয়াত পড়ার পরে সে জ্বলে একদম সাই পড়তে পড়তে গেছে। সেই সাই আমিও দেখলাম, ওই যে মুরগি টুরগি এগুলো পুরা দিলে, হাঁস মুরগি পুরা দিলে যেরকম হয়। তারপরের দিন সকালে আমি অপূর্ব ভাই না বলেই চলে আসলাম, আমি সাহেবকে আর বলি নাই, হাজির সাহেবকে বলছি আমি আর থাকবো না, আমি রাতে আর থাকবো না। পরে 21 দিন শেষ করে ঢাকায় চলে আসলাম, 40 দিন আর শেষ করা হয়নি। এটা ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, এবং প্রথম একটা স্টোরি শুনছিলাম হাফিজ ভাইয়ের কাছ থেকে, এবং ঘটনাটা বেশ অদ্ভুত, এবং শেষের দিকে যে এন্ডিং, এই এন্ডিংটা কিন্তু অনেকটাই লোমহর্ষক বলতে গেলেই বলতেই হয়। অনেকে রয়েছেন আমাদের সাথে, যেমনটা হাসিব বলছেন তিনি শুনছেন আমাদের সাথে এবং তিনি আছেন, এবং বাইজিদ বলছেন তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে এবং অনেকদিন যাবত তিনি আমাদেরকে শুনছেন। ইউসুফ ভাই আছেন আমাদের সাথে, তানভীর বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগছে, এবং মালয়েশিয়া থেকে প্রদীপ বলছেন তিনি সবসময় আমাদেরকে দেখেন এবং আজকেও দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে, জাগো এফএম পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো এভাবে করে আরো বেশ কিছু ঘটনা আমরা কিন্তু হাফিজ ভাইয়ের কাছে শুনবো, এবং একই সঙ্গে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আজকের এই ভূত স্টুডিওতে, যিনি বা যারা মাত্রই টিউন করলেন, স্বাগত প্রত্যেককে। জাগো এফএম 94.4 এ চলছে ভূত স্টুডিও এবং সঙ্গে রয়েছি অপূর্ব, এবং আপনি দেখতে পাচ্ছেন জাগো এফএম এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ স্ট্রিমিং হচ্ছে জাগো এফএম এর মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে। এবং একই সঙ্গে পরের পর্বে আসার যে প্রসেস, এই প্রসেসটা যদি আপনাকে আমি না জানাই তাহলে পরের পর্বে আপনাকে আমরা কিভাবে পাব? তো যদি পরের পর্বে আপনি আসতে চান রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ছাড়া আসলে এখানে আসবার কোনো প্রসেস নাই। অনেকেই হয়তোবা কিঞ্চিত বিরক্ত হয় যে একই কথা আপনারা কেন বারবার বলে থাকেন, কারণ প্রতি মুহূর্তেই নতুন নতুন বন্ধু এখানে তৈরি হচ্ছে, নতুন নতুন বন্ধু এখানে যুক্ত হচ্ছে। তো পরের পর্বে আসবার জন্য আরবিএস, তারপর নাম লোকেশন, তারপর আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। হাফিজ ভাই চলুন আপনার দ্বিতীয় যে ঘটনা সেই ঘটনাটা আমরা শুনি।
জি, আমার দ্বিতীয় ঘটনা 1995 সনে গাজীপুর মাওনায় লিচু গাছ, প্রায় বাড়িতে লিচু গাছ আছে, লিচু পাকলে আমাকে আমার বন্ধুরা দাওয়াত করত। লিচু ওগুলো দেশি লিচু, খাওয়ার পর একটু টক লাগে, দেখতে ভালো লাগে। আমি ওইদিকে গেলে প্রায় 3 দিন বেড়াতাম। তো মাওনায় যাওয়ার পরে আমাকে ওরা থাকার জন্য একটা রুম দিল, বেশ বড় মাটির ঘর, অনেক সুন্দর একটা মাটির ঘর। আর রাতে আমি ওয়াশরুমে যাব, একটা ওয়াশরুম দেখায় দিলেন। ওয়াশরুমটা আমি প্রবেশ করে বিকেলে দেখলাম শ্যাওলা পরে ঘাস হয়েছে, দেখে মনে হলো এটা কেউ ব্যবহার করে না, এই ওয়াশরুমে কেউ যায় না, আর মাটির ঘরে থাকতে বেশ ভালোই লাগে। তো রাত্রে আমি ঘুমানোর আগে ওয়াশরুমে গেলাম, যাওয়ার পর টিন দিয়ে ঘেরাও করা, পিছন থেকে খামচি দিল টিনের মধ্যে, ঘ্যাস ঘ্যাস করে খামচি দিল। খামচি দেওয়ার পর আমি তাড়াতাড়ি বের হইলাম, বের হয়ে ওদেরকে জানাইলাম, ফোন দিলাম, আসলো যে বাথরুমের পিছনে দরজা ওই টিনে তো খামচি দিল জোরে জোরে, এটা কি বিষয়টা কি? তখন বলল ভাই এগুলা বাদুর, এই পাখিটা কি থাকে, কোনো ভয় নাই, থাকে না। তো আমি থাকলাম। দ্বিতীয় দিন বাচ্চারা তো মিথ্যা বলে না, একটা বাচ্চা আমাকে বলল ওই বাথরুমে যায় না, ফাঁসি দেওয়া লাশ কবর দিছে, পিছনে বাথরুম ভালো না, আমরা যাই না। তখন আমি বুঝতে পারলাম, আরে টয়লেটের তো শ্যাওলা পড়া ঘাস হয়ে গেছে, এই টয়লেটে মানুষ আসা যাওয়া করলে তো এরকম দেখা যাবে না, আসলে এটা পরিত্যক্ত একটা টয়লেট। আচ্ছা ঠিক আছে, রাতে যাব না, আর কালই চলে যাব। ছোট বাচ্চাকে বললাম, তুমি ঘটনা জানো? বললো, না সব জানি না, ওই জায়গায় একটা কবর দিছে ফাঁসির লাশ, ওই জায়গায় আমরা টয়লেটে যাই না, রাত্রে ভয় দেখায়। পরের দিনেও একই ঘটনা। আমি জানার জন্য প্রশ্ন করলাম যে, ভাই তোমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটছে এরকম শুনলাম? তো ওরা বলল, ওদের একটা চাচি এই আইকিউ কম, বুদ্ধি কম, বেশ মোটা সোটা, ওনাকে বিয়ে করাইছে আত্মীয়র মধ্যেই। তো হাজবেন্ড ঢাকায় আড়দে কাজ করে, সারা রাত মালামাল কিনে বিক্রি করে, প্রতিদিনই চলে যায়, মাঝে মাঝে দুই দিন তিন দিন যায় না। তো একদিন উনি দেখতে পারলেন ওনার হাজবেন্ড এক সপ্তাহ ধরে আসতেছে না। তো এলাকার দুষ্ট মহিলারা, সমবয়সী মহিলারা বলছে, তোমার হাজবেন্ড বিয়ে করছে। আরো অন্য অন্য লোকদের জিজ্ঞাসা করছে, ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ উনি বিয়ে করছে, সেই জন্য আসে না। এই কথা বলার পরে অপমান হইয়া, সে রাগান্বিত হইয়া রাত্রে ফাঁসি দিছে। ওনারা ঘটনা বললেন, ফাঁসি দেওয়ার পরে ঘরে যে বাচ্চা ছিল, একটা বাচ্চা দুধ খায়, মায়ের দুধ খায় ছোট বাচ্চা, একটা বাচ্চা হাঁটে, আরেকটা একটু বড়, এই তিনজনই কান্দতেছেন, ঘন্টা পার হয়ে গেছে, কান্না থামে না। তাই আশেপাশের বাড়ির সবাই আত্মীয় স্বজন বলতেছে, ব্যাপার কি, কান্না করে কেন, কোলে নেয় না কেন, কান্না থামায় না কেন? এভাবে বেশ দু ঘন্টা হওয়ার পরে সবাই বের হয়েছে, বের হয়ে দেখে ঘরে নাই। তারপরে হারিকেন জ্বালাইলেন, ঘরে হারিকেন ছিল, হারিকেন জ্বালাইলেন, বাইর হইলেন, বার হয়ে টয়লেটে গেলেন, দেখলেন টয়লেটে নাই। তাহলে মহিলা কোথায় গেল? এই খুঁজতে 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 হঠাৎ দেখলেন একটা কাঁঠাল গাছে ফাঁসি দিছে, নিজেই ফাঁসি দিয়ে লাশ ঝুলে আছে। পরে এই রাতেই ডাক দিলেন সব মানুষকে, যারা যারা পরিচিত, ওনাদের চেয়ারম্যানকে আনলেন। ওনারা আয়সা বললেন, ফাঁসি দিছে কেন, ফাঁসি দিছে কেন সেটা তো আমরা জানি না। বলল, তোমার ছেলে বাসায় আসে না, আমরা শুনছি বলছে বিয়ে করছে, সম্ভবত এই জন্য ফাঁসি দিছে, তো এটা মামলা হবে। তো যে মারা গেছে তার শ্বশুর বলতেছে যে, মামলা হইয়া কি হবে, আমি মেয়ে বিয়ে দিছি ভাতিজার সাথে, এখন মেয়ে মারা গেছে, ভাতিজা আবার ফাঁসি হইলে তো আরো দুইজন মানুষ মরে গেল, এটা কবর দিয়ে দাও। পরে তারা একটা কুসংস্কার নিয়মে কবর দিল, তাদের একটা কুয়া ছিল, পানি ওঠে না, বলল যারা ফাঁসি দিয়ে মরে তাদের কোনো দোয়া হয় না, কালাম পড়া হয় না, জানাজার নামাজ হয় না, এদেরকে গোসল করাইতে হয় না, এমনি কবর দিতে হয়। কবর দিয়ে দিলেন অপূর্ব ভাই একটা কুয়ার মধ্যে, চাপামাটি। চাপামাটি দেওয়ার পরে প্রায় কিছুদিন যাওয়ার পরেই লক্ষ্য করলেন একটা গরু আসে, গরু আসা তার শিং দিয়া ধাক্কায় ঘর ভাঙ্গা ফেলে। তো এই গরুটা ঘরের পিছনে যায় কথা বলে, বলে যে আমাকে কবর দে, আমাকে কবর দে। এই কথাগুলো আবার দিনের বেলা বাচ্চা মহিলা নরনারী সবাইকে বলেন যে একটা ভয়ঙ্কর গরু আসা শিং দিয়া গুতায় সব ভাঙ্গা ফেলে, সকালে দেখি কিছুই ভাঙ্গে নেই, কিন্তু এই গরু কথা বলে, বলে যে আমাকে কবর দে। তো ওরা হুজুরদের সাথে আলাপ করলেন, হুজুররা বললেন এটা আর উঠায় কবর দেওয়ার দরকার নেই, কবর দেওয়া হয়ে গেছে, আপনারা দোয়া কালাম করাই দিন। তো প্রায় রাতে যখন চাঁদ থাকে না আকাশে, চাঁদ ডুবে যায়, ওটাকে বলে অমাবস্যা রাত, এই গরু আইসা ধাক্কায় সব ঘরে টিন ভেঙ্গা দেয়। হ্যাঁ, গরু বাড়ির পিছনে যায় বলে, যেখানে টয়লেট আমি ভয় পাইছিলাম ওই যে খামচি দে, সেখানে লুকায় গরুটা, বলে আমাকে কবর দে, আমাকে কবর দে। তো এই ঘটনাগুলো বাচ্চারা জানে না, মুরব্বীরা আমার কাছে শেয়ার করলো, বলল যে এরকম ঘটনা ঘটছিল। তখন তারা এই খতম পড়ায়, দোয়া পড়ায়, ইস্তেগফার পরে আল্লাহর রাস্তায় দান করে, দান করার পরে গরু আসা বন্ধ হয়। এটা ছিল অপূর্ব ভাই আমার দ্বিতীয় ঘটনা, গাজীপুর মাওনা।
ওকে, এবং অনেকেই আমাদের গাজীপুরের বন্ধু যারা, অনেকেই কিন্তু লিখছিলেন যে তারাও শুনছেন, এবং গাজীপুরের একটা পুরনো পোড়া বাড়ি নিয়েও একটা ঘটনা ব্যাপারে হচ্ছে অনেকেই লিখছিলেন, এবং আমরা চেষ্টা করব সেই ঘটনাগুলো এখানে নিয়ে আসার জন্য। তো পরের পর্বে আপনাকে তো আমরা চাই, তার জন্য রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। আবার বলছি, যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান, RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, মিনিমাম দুইয়ের অধিক, তিনটা ঘটনা যাদের আছে তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন এবং এখানে এসে ঘটনাগুলো বলবেন। কখনো কখনো কারো প্রশ্ন থাকে যে কালেকশন করা কোনো ঘটনাকে আমি এখানে বলতে পারবো কিনা, হতে পারে চাচার কাছ থেকে কিংবা মামার কাছ থেকে, হতেই পারে, কোনো প্রবলেম নেই। সব ঘটনা যে আপনাকে ফেস করতে হবে এমন কোনো বিষয় কিন্তু নেই। আমাদের সঙ্গে SMS প্যানেলে অনেকেই রয়েছেন, SMS গুলো পড়তে চাই। ফেসবুকের কমেন্টসে আমরা আবারও ফিরে আসবো। নন্দিনী আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মতিঝিল থেকে তিনি শুনছেন, আছেন আমাদের সাথে বিথি, এবং তাদের বাসাতে প্রায় সময় প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে, এবং বেশ কয়েকবার বাসা বন্ধ করা হয়েছিল, কিন্তু তারপরও ঘটনাগুলো ক্রমাগত ঘটছে এবং সেই ঘটনাগুলো নিয়েও তিনি আসতে চাচ্ছেন একদিন। মোস্ট ওয়েলকাম। বৈশাখী আছেন আমাদের সাথে এবং তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মিরপুর 12 নম্বর থেকে, এবং তিনি এবং তার ছোট ভাই অরিত্র, তারা দুজন মিলে আমাদেরকে শুনছেন, এবং ভাই বোন মিলে সবসময় ভূত স্টুডিও শুনেন এবং দেখেন আমাদেরকে। থ্যাংক ইউ। লতিফ আছেন আমাদের সাথে, লাকু বলছেন তিনি জয়েন করেছেন আমাদের সাথে মহাখালী থেকে, এরকমটা আরো অনেককেই যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বসরা আছেন, তিনি জয়েন করেছেন আমাদের সাথে খিলগাঁও থেকে, এবং তার কাছেও বেশ কিছু হরর ঘটনা আছে। ধন্যবাদ। এবং একই সঙ্গে আপনাকে আবারও বলছি, যদি পরের পর্বে আসতে চান, রেজিস্ট্রেশন ছাড়া কোনো বিকল্পই আসলে নাই। আপনি লাইভ চলাকালীন সময় দেখছেন যে একটা পপ আপ কিন্তু আপনার সামনে স্ক্রিনে বারবার চলে আসছে, এবং একই সঙ্গে রেডিও যারা শুনছেন তাদেরকে কিন্তু বারবারই আমি রিকল করাচ্ছি, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তো আশা করছি এই মুহূর্তে এই রাত বিরাতে ঘটনাগুলো শুনতে কিন্তু ভালো লাগছে আপনার। তৃতীয় ঘটনাটা আমরা শুনবো।
হ্যাঁ, তৃতীয় ঘটনা ভাই, আমার মা আর খালা দুই বোন, তো মা ঢাকাতেই আর খালা বিয়ে হয়েছিল কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের এক খালু আমার, আমার আঙ্কেলের আপন ভাই, ওনার নাম ইসরাফিল, উনি কিশোরগঞ্জে ওনার সংসার চালাইতেন, এই মাছ নিজে ধরতেন, চাষ করতেন, খেতের চাউল শাকসবজি নিজের চাষ করা। আমরা যেমন ঢাকায় বাসা থেকে বাজারে যাই মাছ কিনে আনি, উনি কিন্তু এমন না। উনি অপূর্ব ভাই প্রতিদিন সকালে এই বাসায় সমস্ত কিছু প্রস্তুত করে দিতেন, এগুলো রান্না বান্না করে সবাই খাইতেন, আর রাতে অল নাইট মাছ ধরতেন। তো ওনার সাথে ওনার একটা বন্ধু থাকত, ওনারা জাল দিয়ে মাছ ধরতেন, আর ওই লাইট মেরে কোস, কেউ ট্যাটা বলে, ধারালো ওটা দিয়ে কূপ দিয়ে মাছ মারতেন। একদিন গভীর রাতে ওনার বন্ধু এসে ডাক দিছে ওনাকে, উনি আবার বিকেলে কনফার্ম করছিলেন, বন্ধুকে বলছিলেন তুই আজকে আমার ডাক দিস, আজকে আমার ডাইকে নিয়ে যাবি বাসা থেকে। বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে। ওনারা ভোর রাতে ফজরের আজানের একটু আগে যায় আর কি, পরে ফজরের আজান দিয়ে দেয়, এমন একটা সময়ে ওনারা মাছ ধরতে যান। কিন্তু দুঃখের বিষয়, বিকেলে যে আলোচনা করছে এক গাছের নিচে দাঁড়ায়, যে দোস্ত তুমি আমার ডাক দিয়ে নিয়ে যাও মাছ মারতে, আর বন্ধু বলছে ঠিক আছে আমি ডাক দিব, ওদিন কিন্তু ফজরের আজানের একটু আগে ওনারা উঠে নাই। ওনারা অপূর্ব ভাই এই ঘুমাচ্ছিলেন, ইসরাফিল আঙ্কেল, ওনার বন্ধু আসলেন গভীর রাতে, ভয়ঙ্কর রাতে, আইসা বললেন দোস্ত উঠো মাছ মারতে যাবো, একটা ডাক দিছে, একটা ডাক দিয়া যাচ্ছে। আর ইসরাফিল আঙ্কেল দরজা খুলে বের হয়ে গেলেন, তার কাঁধে ছিল একটা জাল, জাকি জাল, যে জালের মধ্যে লোহা লাগানো থাকে, আর হাতে ছিল কোস, ট্যাটা বলে গ্রামে, অনেক ধারালো শিকের তৈরি থাকে, এটা নিয়ে আর একটা টর্চ লাইট নিয়ে এই যাচ্ছে। কিন্তু বন্ধুকে ধরতে পারতেছে না, বন্ধু শুধু আগে 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 স্পিডে যাচ্ছে, আর উনি তাড়াহুড়া করে যাইতেছে, বন্ধুর কাছে বিড়ি থাকে, ওই যে স্মোকার, তো ওনারা বলতেছে দেনা বিড়ি একটা, আর বন্ধু শুধু হাঁটতেছে, বন্ধু জবাব দেয় না, উত্তর দেয় না, বিড়ি দিবে কি না, স্মোকিং হবে কি না, কথা বলে না, শুধু বড় বড় স্টেপ দিয়া চলে যায়। তুমি এক প্রকার জোরে জোরে হাঁটতে হাঁটতে ওনাকে ধরতে না পেরা হাঁটায় কম্বিনেশন হচ্ছিল না, একটু দৌড় দিছে, দৌড় দিয়ে সামনে গেছে। যাওয়ার পর ইসরাফিল আঙ্কেল খেয়াল করলেন একটা কালবাট আছে, সেই কালবাটের ওপার থেকে সাত আটটা ল্যাংটা বাচ্চা, তাদের বয়স তিন বছরের বেশি হবে না, একেবারে ছোট বাচ্চা, দুধ খাওয়ার বাচ্চা, ওরা কালবাট থেকে লাফ দেয় পানিতে, সাঁতার কেটে এই পার দিয়ে বের হয়, আবার দৌড়ে যায় লাফ দেয়, আবার এই পার দিয়ে বের হয় বাচ্চারা সাঁতার করতেছে। তো উনি হঠাৎ করে বললো, এত ছোট বাচ্চা কার বাচ্চা রাত করে পানিতে গোসল করে, আর একই রকম বাচ্চা এতগুলো বাচ্চা। উনি দাঁড়াইছে, দাঁড়ানোর পরে যে ব্যক্তি ওনাকে ঘর থেকে ডেকে আনছে রাতে, ওই ব্যক্তি তাকাইছে, আয় বলে ডাক দিছে। ডাক দেওয়ার পর ইসরাফিল আঙ্কেল ওর দিকে তাকাইছে, তাকায় দেখে ওর চোখ স্লাইড জ্বলতেছে, ওই যে শিয়ালের চোখ যেরকম জ্বলে। ইসরাফিল আঙ্কেল দাঁড়ায় গেলেন, উনি বুঝতে পারলেন কোনো ভুল করতেছে সে, আর আজান দিবে কখন, এখন কি অনেক রাত, উনি কেন বের হইল, আর জিজ্ঞাসা করতেছে তুই কথা কস না কে, কথা ক, কথা ক, তুই খালি হাঁটস, বিড়ি চাইলাম দিলি না। তখন ওই ছোট ছোট বাচ্চারা লাভ দেওয়া বন্ধ করে সবাই দাঁড়াইছে। দাঁড়ানোর পর বলতেছে যে তুই আজকে বাচ্চা গেলি, তুই আজকে বাচ্চা গেলি, বালামন্দ সব দেশেই আছে, আর ওই বাচ্চাদেরকে এই লোকটা ভয় দেখাচ্ছে, আর বাচ্চাগুলা বলতেছে যাবে না, এখানে ওরা গোসল করবে। মানে ওগুলা এক প্রকার ওই ভালো জিন ছিল, বাচ্চার স্রোত ধারণ করা গোসল করতেছে। তখন ইসরাফিল আঙ্কেল নাকি জালটা তার উপরে দিয়ে দিছে, ঘুমটা দেয় যেভাবে, জালের মধ্যে লোহা ছিল আর তার হাতে যে কোষ ছিল টেটা, ওইটা হাতে নিয়ে উনি দোয়া কালাম পড়তেছে, বলতেছে আমি এখান থেকে আর লড়বো না। উনি সারা রাত ওখানেই ছিল, যখন ফজরের আজান, গ্রামে দূরে একটু আজানের শব্দ পাওয়া গেছে, তখন এই জিনিসটা পূর্ব দিকে, হ্যাঁ, উড়াল দিয়ে পূর্ব দিকে চলে গেছে, আর ওই বাচ্চাগুলো ব্যানিশ হয়ে গেছে, চলে গেছে। তখন এই জাল আর টেটানিয়া উনি তবু ওখানে বসেছিল, মানুষ আনাগোনা শুরু হয়েছে, আসা যাওয়া শুরু হয়েছে, মানুষ বলছে তুমি এভাবে মাথার উপরে জাল দিয়ে রাখছো কেন। তখন বললো ভাই আমি রাত্রে এই ভুল করছি, বাসা থেকে এক ডাক দিছে, আমি বের হয়ে গেছি মাছ ধরতে, তো আমি এই মশারির মতো জাল দিয়া নিজেকে রক্ষা করছি, আত্মরক্ষা করছি। তো এই ছিল অপূর্ব ভাই তৃতীয় ঘটনা।
অলরাইট, এবং তিনটা ঘটনা কিন্তু আমরা শুনছিলাম হাফিজ ভাইয়ের কাছ থেকে, এবং হাফিজ ভাইয়ের যে সর্বশেষ ঘটনা সেই ঘটনাটা আমরা যাব, এবং অনেকগুলো SMS কিন্তু অলরেডি আমাদের প্যানেলে চলে আসছে এই মুহূর্তে। মম আছেন আমাদের সাথে, তিনি বলছেন হাজারিবাগ থেকে তিনি শুনছেন এবং নিয়মিতভাবে তিনি ভূত স্টুডিও অনুষ্ঠানটা দেখেন, থ্যাংক ইউ সো মাচ, এবং অসংখ্য কৃতজ্ঞতা। এবং এইরকম ওয়েদারের মাঝেও আসলে এই যে বন্ধু বান্ধবরা আসছেন তাদের গল্পগুলো বলতে, এই ব্যাপারগুলো না আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং হাফিজ ভাইকে আরও একটাবার ধন্যবাদ দিব এবং তাকে বিদায় জানাবো। বাট তার সর্বশেষ যে ঘটনা, সেই ঘটনাটা শুনবার আগে আমরা তাকে বিদায় জানাবো, এবং একই সঙ্গে এর পরের যিনি অতিথি তিনি আসবেন তার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সগুলো বলবার জন্য। সো এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ হাজব্যান্ড ওয়াইফ, কেউ হয়তোবা ফ্রেন্ডসরা মিলে আসছেন। সো এইটা একটা অন্যরকম ফ্যামিলি, অন্যরকম বন্ডিং এর ব্যাপার। সো যারা মনে করেন যে মানে একই স্কুলে পড়ছেন তারা কিন্তু একসঙ্গে আসতে পারছেন, যেমন একটু আগে হচ্ছে উজায় নামে আমাদেরকে একজন টেক্সট করেছেন মগবাজার থেকে, এবং তিনি তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসবেন বলে প্রমিস করেছেন ভূত স্টুডিওর কোনো একটা এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ, এবং এই ব্যাপারগুলো আমাদেরকেও খুবভাবে ইন্সপায়ার করে। সো হাফিজ ভাই, আপনার সর্বশেষ ঘটনাটা কোথাকার ঘটনা?
জি, এটা আমাদের তেজগাঁওয়ে, তেজগাঁও ফার্ম গেট, ওখানে আমার একটা আপা আছে, আমার বন্ধুর বড় বোন, ওনার নাম বেবি লরেন্স। ওনার বাসার পাশেই হলিক্রস স্কুল, হলিক্রস স্কুলের পিছনে একটা চার্চ আছে, গির্জা, এখন দুইটা চার্চ। তো পুরাতন চার্চের বয়স সর্বনিম্ন 400 বছর, আর নতুন একটা গির্জা আছে, চার্চ আছে। তো বাঁ পাশে আছে বিশাল বড় একটা গোরস্থান, কবরস্থান, খ্রিস্টান ব্যক্তিরা মারা গেলে ওখানে কবর দেয়। তো বেবি আপা উনি বিকেলে ওই চার্জে প্রতিদিন যান, গল্প করেন, কথা বলেন, ওনার সমবয়সী অনেকেই আসে। একদিন উনি 3:30 ঘর থেকে বের হয়েছে, একটু পরে বিকেল বের হয়ে দেখে ওনার সাথে যারা গল্প করে দাদা অন্য অন্য দিদি ওরা কেউ আসে নাই। উনি অপেক্ষা করতে লাগলেন। উনি হঠাৎ করে লক্ষ্য করলেন এই দুপুরে নির্জন গোরস্থানে বড় একটা ক্রুশ আছে, যিশুর একটা স্ট্যাচু আছে, মূর্তি আছে। ওখানে দেখলেন একটা লোক বৌদ্ধদের পোশাক পরা, ওই যে বৌদ্ধ ভৃগু এই পরা থাকে, হলুদ রঙের এক ধরনের কাপড় পরা থাকে, উনি কিছু একটা করতেছেন কবরস্থানে। তো এটা মোমবাতি হইতে পারে বা আগরবাতি হইতে পারে, দূর থেকে বোঝা যাচ্ছিল না। এটা করার পরে উনি গিয়ে যিশুর ওই মূর্তির ওখানে প্রার্থনা করতে লাগলেন। তো দেবী আপা চিন্তা করতেছেন বৌদ্ধ লোক আসছে আমাদের কবরস্থানে, খ্রিস্টান ব্যক্তিরা আসে, সম্ভবত কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহচর অনুচর কারো কবর হবে, ঠিক আছে। তবে ওনার চোখ সরে না, বেবি আপা দেখতেছেন উনি কি করে। লোকটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো প্রার্থনা করে বেবি আপার দিকে তাকায় মুচকি হাসি দিচ্ছেন। হাসি দেওয়ার পর দেখা গেল ওনার দাঁত দেখা যায় না, আস্তে করে হাসি দিছে। আর বেবি আপা ওনাকে দেখতেছেন, একটু এক সেকেন্ডের জন্য অপূর্ব ভাই চোখটা বেবি আপার একটু সরে গেছে।
জি,
বেবি লরেন্স যখন চোখটা সরাইলেন এক সেকেন্ড পরেই দেখে লোকটা নাই। এই লোকটা কোথায় গেল? উনি নেমে গেলেন কবরস্থানে দেখার জন্য। এই হাঁটতে 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 সামনে গেলেন, ওই দিক দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই, একটা গেট আছে বেশ বড়, তাও বন্ধ। তো বেবি আপা আবিষ্কার করলেন যে এক সেকেন্ডের মধ্যে কোনো জীবজন্তু এত দূর থেকে এই চার্জের বাহিরে যেতে পারবে না। তো আমাকে বেবি আপা ডাকলেন, ডাকে বললেন আমি তো একটা জিনিস দেখছি আমাদের কবরস্থানে হাফিজ। তো আমি বললাম এটা কোনো ভালো জিন হবে, কোনো প্রার্থনা করতে আসছে। তো বেবি আপার মেয়ে জেসি লরেন্স, ও বলল মামা আমার সাথেও ঘটনা ঘটছে, আমি গোরস্থানে মার সাথে যাইতাম, তো আমার কিন্তু ঘরে আসা পরে জিনিসটা। আমি বললাম বলো কি জেসি, আমাকে বলো মামা। তো জেসি বলল, জেসির মা ঘুমাচ্ছে জেসির ডান পাশে, জেসির খালা মাসি ও ঘুমাচ্ছে বা পাশে, আর মধ্যে জেসি। রাত ঠিক 3:00 সময় ঘরের ভিতরে একদম মিচমিচে কালা এক ব্যক্তি, তার চোখ ছোট ছোট, মোরগের চোখ, মুরগির চোখের মতো ছোট ছোট। তো জেসির সামনে আইসা স্পর্শ করছে, স্পর্শ করার পরে জেসি দেখল যে বৈদ্যুতিক কোনো জিনিস গায়ে লেগে গেছে। হ্যাঁ, শক করলে কারেন্ট যেরকম, ওর মাকে ডাকতে পারছে না, মাসিকেও ডাকতে পারতেছে না। তো জেসি তখন ওদের খ্রিস্টান ধর্মের নিয়ম মতো যিশুর কাছে প্রার্থনা করলেন, আর সাহসী অনেক জেসি ভয় পায় না, তো ওই জিনিসটার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে সরায় দিতে চাইলেন। জোরপূর্বক কোনো কিছু মানুষের উপরে গেলে হাত দিয়ে যেমন সরায় দেয়, এভাবে সরায় দেওয়ার জন্য জেসি চেষ্টা করলেন। জেসি বললেন যে মামা আমার হাত আর মুখের ভিতরে মুখমণ্ডলে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে কম্বল, এরকম নরম, পুরাটা হাতই ঢুকে যাচ্ছে, শেষ হচ্ছে না, তাহলে ওকে আমি সরাবো কিভাবে। যখন প্রার্থনা করতে শুরু করলাম জিনিসটা জানলা দিয়ে বের হয়ে গেল। এইভাবে সে দুইবার আসছে অনেক দিন আগে, এখন আর আসে না, যদি আসে তাহলে আমি হাফিজ মামা তোমাকে আবার জানাবো। তো এই ছিল অপূর্ব ভাই আমার তৃতীয় ঘটনা।
ওকে, এবং আপনার এক এলাকার এক ভাগ্নি এবং তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, ফার্মগেটের একটা ঘটনা শুনছিলাম। এই শহরেরই কোনো একটা জায়গা ফার্মগেট, রাইট? তো যারা নিয়মিতভাবে ফার্মগেটের রাস্তাটা ব্যবহার করে থাকেন তারা হয়তোবা সেই চার্চের সামনে দিয়ে যখন যাবেন হয়তোবা একটু করে ভাবতেই পারেন যে এখানে হয়তোবা কিছু ঘটে। এবং শুধুমাত্র সেই চার্চটা না, বিভিন্ন জায়গা রয়েছে, হয়তোবা আপনি যে বাড়িতে রয়েছেন ঠিক তার রাস্তার ওপরতলায় কোনো একটা ঘটনা নিয়মিতভাবে ঘটছে, আপনি হয়তোবা টের পাচ্ছেন না, কিংবা যেই ফ্ল্যাটে আপনি আছেন আপনার ঠিক পাশের রুমে আপনার ছোট ভাইয়ের সঙ্গে কিংবা আপনার বাবা মার সঙ্গে কিংবা আপনার পাশের রুমের রুমমেটের সঙ্গে কিছু একটা প্রায় রাতে ঘটে যেটা হয়তোবা আপনি জানেন না, কিংবা আপনার সঙ্গে কিছু একটা এরকম ঘটনা ঘটে যেটা হয়তোবা আপনি নিজেও জানেন না, কিংবা আপনি জানলেও আপনার পাশের মানুষটা ঠিক জানে না। এনিওয়েজ, চলছে কিন্তু ভূত স্টুডিও এবং সঙ্গে রয়েছে আমি অপূর্ব, এবং আশা করছি আজকের গল্পগুলো বেশ ভালো লাগছে। তো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং এই মুহূর্তে যেটা করব একটা ছোট বিরতি নিতে হবে, বিরতির ওপারে পরের যিনি গেস্ট রয়েছেন তাকে আমরা ইনভাইট করব এবং তার কাছ থেকে ভূতুরে ঘটনাগুলো শুনবো। চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। তো প্রাণ পটাটা কি চিপস নাকি বিস্কিট, বিস্কিট নাকি চিপস, সেটা আপনাকে ট্রাই করতে হবে। ট্রাই করে ডেফিনেটলি আপনি আমাকে জানাবেন, এবং আপনি সেই ফিডব্যাকটা জানানোর পর আরো একজন মানুষ ট্রাই করবে। তো এভাবে করে আসলে পুরো রাতের বাকি সময়টা প্রাণ পটাটা খেতে খেতে আশা করছি যে আপনি আমাদের সঙ্গে থাকবেন। চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক, এবং আপনি শুনছেন দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, এবং অপূর্ব সঙ্গে কিন্তু চলছে বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিও, যেটা শুরু হয়েছিল ঠিক রাত 10টায়, এবং আশা করছি যে শেষ পর্যন্ত আপনি ওদের সঙ্গে থাকবেন। এবং প্রথম যিনি অতিথি ছিলেন তাকে বিদায় দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় অতিথি যিনি রয়েছেন তাকে আমন্ত্রণ অলরেডি জানিয়েছে, এবং তার কাছ থেকে বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স আমরা শুনব। চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা, এবং প্রাণ পটাটাকে চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, সেটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে ডেফিনেটলি আপনি আমাদেরকে জানাবেন। এবং ওয়েদারটা কিন্তু আসলে যেটা হচ্ছে ডে বাই ডে, ডে বাই ডে যেহেতু পরিবর্তন হচ্ছে, আপনার এবং আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে দিনের নির্দিষ্ট সময় পানি পান করা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যতটা সম্ভব আসলে যে সূর্যের যে তাপ সেই তাপ থেকে নিজেকে প্রোটেক্টেড রাখা। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ যারা আসলে বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও, কেউ ঢাকা থেকে, কেউ ঢাকার বাইরে থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ বরিশাল থেকে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিক্রমপুর থেকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। একটু আগেই আমরা SMS প্যানেল এবং কমেন্ট প্যানেল দেখছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি যে আপনাদের সময়টা খুব ভালো কাটছে আমাদের সঙ্গে। রয়েছেন আমাদের সাথে নবনীতা, এবং শুনছেন তিনি যশোর থেকে, এবং আমাদেরকে দেখছেন ইনফ্যাক্ট তিনি ইউটিউবের থ্রুতে। থ্যাংক ইউ সো মাচ, এবং এই যে একটা প্রাপ্তি স্বীকার, মানে এই যে আমি আপনার SMSটা পড়লাম, ডেফিনেটলি আপনার নিজের কাছে ভালো লাগলো, এবং আশা করছি আপনার বেশ ভালো লেগেছে, এবং আমার কাছে বেশ ভালো লাগছে একটা ব্যাপার যে যশোর থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং সেটা একটা টেক্সটের মাধ্যমে জানালেন। থ্যাংক ইউ। পাপিয়া আছেন আমাদের সাথে, এরকম আরো অনেকগুলো বন্ধু, সেই টেক্সটগুলো পড়ব, বাট তার আগে দ্বিতীয় যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ বিন সুলাইমান।
মোহাম্মদ বিন সুলাইমান, আচ্ছা মোহাম্মদ বিন সুলাইমান, প্রথম কোন ঘটনাটা আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে?
আমার প্রথম ঘটনা হচ্ছে আমার এক নমুসলিম থেকে শোনা, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালোভাবে থাকতে পারে।
নমুসলিম আপু?
জি জি, ওকে, নমুসলিম আপু। তো তার ঘটনা হচ্ছে, আমাকে একদিন বলছে আর কি, আমি তার কাছে বলছি আমি তো ভূতস্থিতে যাবো, তো তোমার কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমার কাছে বলো। ওকে, আমাকে একটা ঘটনা বলছে আর কি, তার একজন দুঃসম্পর্কে একজন মামা, সে একজন গরিব ফ্যামিলি, ভ্যান চালায় খাইতো আর কি, আর তার দুই মেয়ে আর এক ছেলে। তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোট ছোট মেয়ে আর ছোট ছেলে, তারা দুজন হচ্ছে পড়াশোনা করতো, তো ভ্যান চালায় খাইতো। তো অনেক অভাবের ফ্যামিলি। একদিন তিনি তাদের বাড়ির পিছনে একটা ছিল বাগান, ছিল মান্দারতলা নামে একটা বাগান ছিল, মান্দারতলা নামে বাগান ছিল। সেদিকে তো রাত্রেবেলা দূরে থাক, কেউ দিনের বেলাও যাইতে ভয় পাইত আর কি। তো সেখানে সে একদিন রাত্রেবেলা সাহস করে গেছে শিমুলতলা পারতে আর কি। শিমুলতলা পারতে গেছে, তো সে পারতেছে পারার সময় একটা সময় যে সে খেয়াল করে যে তাকে কেউ গাছ থেকে ফালিয়ে দিয়েছে আর কি। ধাক্কা দিলে যেরকম একটা আমি একটা ফিল করি আর কি, সেরকম তাকে ধাক্কা দিয়ে একজন ফালিয়ে দেয়। তো সে প্রচণ্ড রকমের একটা ব্যথা পায়। ব্যথা পাওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, চিৎকার দেয়। তার মানুষজন এসে তাকে হসপিটালে ভর্তি করে। তো সে তো অভাবের ফ্যামিলি, তাকে এখন কেউ সাহায্যের হাত বাড়ায় দিতে হবে আর কি। তো এলাকাবাসীরা তাকে সাহায্য করে আর কি। তো সাহায্য করার পর তাকে যে ওষুধপত্র আনা হয়, ওষুধপত্র আনার পরে তারপর সে এরকম ওষুধ চালিয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। তো এরকম প্রায় সাত আট মাস তিনি এরকম খাচ্ছে আর কি। খাওয়ার পর একদিন তার মামি, আমার মামি আর কি, আমার ভাষায় যেহেতু বলছে সেহেতু আমার মামি সে গায়ে তেল দিত আর কি। দুপুরবেলা গোসল করে এসে চুল শুকাইতো, চুল শুকানোর পরে চুলে গায়ে এরকম তেল দিত আর কি। তো একদিন তেল দিচ্ছে, তো সেদিন দেখে যে হঠাৎ করে তাকে কি যেন একটা ভর করলো আর কি, কি যেন একটা আঁচল করলো। আঁচল করার পর সে আর কিছু চিনে না আর কি, কাউকে চিনছে না, তার ছেলে তার মেয়ে কাউকে চিনতেছে না, তারপরে সে নিজেকে নিজে মারতে চায়, অন্যকে দেখলে মারতে চায়, সে গলায় দড়ি দিতে চায়, পরে এরকম কোপ দিতে চায়, এরকম অবস্থা আর কি। ওদিনই তার কবিরাজ আনা হয়। কবিরাজ আনার পরে তাকে বলা হয় যে এরকম সমস্যা হয়েছে, তো আমি তাকে এখন আপাতত কিছু দিয়ে যাচ্ছি, এরকম তাবিজ আর পানি, পড়া পানি দিয়ে যাচ্ছি, তো এরপরে আমি আবার দেখবো আর কি। তো তাবিজ দেওয়ার পরে এটা কোনো কাজ হয় না আর কি, উল্টা শুধু ক্ষতি হয় আর কি। ওদিনই সে আবার ওই মান্দারতলা গাছে, যেই গাছে সিনি আর কি, ওই যে শিমুলতলা পারতে গেছিল ওই গাছে সেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর কি। তো এরপরে আত্মহত্যা করে, এখন তো মামি মারা যায়, খুবই অসহায় একজন অসহায় ফ্যামিলি আর কি। এরপরে সবাই তো একটা শোকের ছায়া বয়ে যাচ্ছে, তো এদিকে আরো অসহায় হয়ে যায়। আবার ওদিকে বড় মেয়ের সংসার ভালো না দেখে সে আবার ব্যাক করে বাপের বাড়ি আর কি। তো এদিক দিয়ে অনেক অনেক ইয়ার পরে সে তার বড় ছোট মেয়ে সে ইয়াতে চাকরি পায় আর কি, এটা টিউশনি করে আর কি, চাকরি তখনও পায় নাই, টিউশনি করতো আর কি। তো টিউশনি করতো, এরকম অর্থ যোগান দিত আর কি। তো এটা দিয়েও তাদের হয় না আর কি, বাবার তো এদিকে ট্যাবলেট বা ওষুধ টষুধ এগুলো লাগে আর কি, ওষুধ লাগে। তো তারপরে সে তারপর তার ছেলেকে তাকে বিদেশ পাঠিয়ে দেয় আর কি, এরকম কিছু টাকা জোগাড় করে তার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয়। তার বিদেশ যাওয়ার পরে ছেলে এরকম টাকা পাঠায়, ছেলে টাকা পাঠানোর পরে আলহামদুলিল্লাহ আস্তে 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 3 বছরের মতো এরকম কেটে যায় আর কি। 3 বছরের মতো কাটার পরে আলহামদুলিল্লাহ সে বসতে পারে, উঠে বসতে পারে, কিন্তু ভ্যান চালাতে পারে না আর কি, ভ্যান চালাতে পারতো না, তো এরকম শুয়েই থাকতো, আর ওদিক থেকে ছেলে টাকা পাঠাইতো আর কি। এরকম অবস্থা হওয়ার পরে তারপর একদিন রাতে সে গরমের সময়, যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম গরম, এরকম ভট্ট গরমের রাতে সে এরকম একটু ঠান্ডার জন্য সে গ্রাম দেশে যে ইয়াগুলো আছে, বারান্দা আছে, সে বারান্দায় সে বসে আছে, বসে কতক্ষণ ছিল, তারপরে সে শুয়ে যাওয়ার পর তার এরকম ঘুম এসে পড়ে আর কি। ঘুম আসার পরে তারপর সে স্বপ্ন দেখে যে বাহিরের থেকে, উঠান থেকে একটা সাপ, কালো একটা সাপ আসতেছে আর কি, ঘরের ভিতরে। তো সে কিছু কথা বলতে পারে না, এরকম করে চেয়ে রয়েছে আর কি, সে কথা বলতে পারতেছে না। তো এরপর দেখে যে স্বপ্নেই দেখতেছে যে তার পেটের উপরে এসে সাপগুলো বসছে আর কি। তো তারপর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় আর কি। ঘুম ভাঙার পরে সে দেখে যে সত্যি তার উপরে, তার যে বুকের উপরে এরকম এসে বসে রয়েছে। তো চিৎকার দিবে এরকম সময় সেই সাপগুলো তাকে, সাপগুলো বিষ ঢেলে দিয়ে চলে যায় আর কি। তারপর সে যাওয়ার পর একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পর তারপর সে দেখে সবাই আসে, দৌড়ায় আসে, দৌড়ায় আসার পর তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয়, পায়ের ভিতরে কামড় দেয়, তো নীল হয়ে যায় তাড়াতাড়ি করে, ওদিকে কাপড় বাঁধে যে বৃষ্টির জন্য সারা শরীরে না ঝরে আর কি। তারপর তারপরে যে কবিরাজ আনে, কবিরাজ আনার পরে ওই যে যারা আর কি বিষগুলো ঝাড়ায়, বিষগুলো বের করে, অনেক কষ্ট করে বিষগুলো বের করা হয়, তারপরে তো আর পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর অনেক দিন সে এরকম মানে বিছানায় 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 পড়তে পড়তে, তারপরে অনেক দিন পরে আমরা যেখানে ভাবছি যে সে আর বাঁচবেই না আলহামদুলিল্লাহ, সেখানে সে এখন পুরোপুরি সুস্থ, এখন বেন চালাইতে পারে। তো তারপরে ঘটনা হয়েছে, তারপর একজন কবিরাজ, ভালো একজন কবিরাজ, খুব নামি দামি একজন কবিরাজকে আনা হয়। আনার পরে সে আর কি একদম একটা ইয়া দেয় আর কি, বৈঠক দেয়, জিনদের বৈঠক দেয়। বৈঠক দেওয়ার পর ওই জিনরা হাজির হয়, বলে যে জিনরা হাজির হওয়ার পর বলে যে তোমরা কে, তোমরা কেন তার পিছনে লাগছো, বলে যে ওই যে ওদিন এই ওদিন তুমি যে ইয়া করতে আসছিলে সিমন তুলার কাছে, সিমন তুলা পাততে আসছিলে, ওদিকে আমরা সাতজন একসাথে বাস করি গাছের গাছে আর কি। তো ওই গাছে আমরা সাতজন একসাথে বাস করি, ওদিকে আমার বোনের গায়ে ব্যথা লাগছে আর কি, তুমি যখন পারতেছিলে তো তোমার, তুমি আমাদেরকে ক্ষতি করছো, আমার বোনকে ক্ষতি করছো, এখন তোমার, তোমাকে আমরা ক্ষতি করবো, তোমার বংশকে আমরা নির্বংশ করে দেবো আর কি। তো এগুলো বলার পরে তারপর খুব মাফ টাফ চায় আর কি, যে আমি তো দেখে করি নাই। কবিরাজ বলতেছে যে সে তো দেখে করে নাই, তোমরা তো সবসময় মানে ইয়া থাকো, ভ্যানিশ হয়ে থাকো, তো কেউ তো দেখে না, তাদের ওদের তো কিছু দোষ নেই, তো তাকে তুমি মাফ করে দাও। এরকম বলার পর অনেকক্ষণ কাকুতি বিনতি করার পরে তাকে বলে যে আচ্ছা মাফ করবো ঠিক আছে, কিন্তু আমাদের কিছু দিতে হবে। বলে যে কি দিতে হবে, বলে যে আমাদেরকে একটা গরু দিতে হবে, দুইটা খাসি দিতে হবে, এরকম লাল গামছা এরকম এগুলো দিতে হবে আর কি। বলে যে এত কিছু তো আমরা দিতে পারবো না, জানোই তো আমরা এদিকে অনেক গরিব ফ্যামিলি আর কি, গরিব ফ্যামিলি, তাই আমরা এদিকে এত কিছু দিতে পারবো না, তো তোমরা আরো কম, আরো যে কম বাজেটের ভিতরে কিছু চাও। বলেছে তাহলে দুইটা খাসি দেওয়া লাগবে আর দুইটা মোরগ দেওয়া লাগবে আর এরকম গামছা এগুলো এরকম দেওয়া লাগবে আর কি। তো বলে যে দুইটা খাসি আমরা দিতে পারবো না, তো আমাকে মাফ করো। তো বলে যে দুইটা খাসি দিতে পারবো না, তাহলে বলে যে একটা খাসি দিতে হবে আর দুইটা মোরগ দিতে হবে, মানে গরুর থেকে আসলো খাসি, খাসির থেকে আসছে একটা খাসিতে। তারপরে বলে যে খুব ইয়া করে ভাব ভেবেচিন্তে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এটা ম্যানেজ করে দিব। তো এক রাতের কথা বলে, এরকম রাতের কথা বলে একটা গাছের নিচে এগুলো দিয়ে আসতে হবে। তো সে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওদিন ওদিন দিয়ে আসবো। পরে এরকম এরকম ওদিন রাতে এরকম ওগুলো দিয়ে আসছে, দিয়ে আসার পরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুস্থ, এখন সে ভালো করে হাঁটতে পারে, ইয়ে করতে পারে।
ওকে, এবং এই ঘটনাটা হচ্ছে আপনাকে কালেক্ট করা ঘটনা, রাইট? থ্যাংক ইউ সো মাচ। এবং এভাবেই কিন্তু আপনিও চাইলে মানে আপনার কোনো রিলেটিভের কাছ থেকে বা কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কিছু স্টোরি আপনি কালেক্ট করে তারপরে হচ্ছে আসতে পারেন ফুড স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ। এবং মোহাম্মদের কাছে আমরা আরও একবার যাব, বাট তার আগে ফারদিন আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে, তিনি কমেন্ট করছেন এবং তিনি একজন মাদ্রাসা স্টুডেন্ট এবং আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করছেন, এবং একসময় তিনি আসতে চেয়েছিলেন কিন্তু তখন ছুটি পাননি, এবং বর্তমানে তিনি তার ছুটি চলছে, ভ্যাকেশন চলছে, এবং নেক্সট উইকে তিনি আসতে চাইছেন। কোনো প্রবলেম নেই, পরের উইকে আপনার জন্য আমাদের ডোরটা ওপেন, বাট ঝটপট করে করতে হবে রেজিস্ট্রেশনটা। চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা, এবং প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট সেটা জানবার জন্য তো ট্রাই করতে হবে আপনাকে বস। এবং হৃদয় আছেন আমাদের সাথে, তার কাছেও বেশ ভালো লাগছে। আর আছেন ওদের সাথে আহমেদ, আর অনেককে দেখতে পাচ্ছি, জুলফিকার বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, এবং তার স্ত্রী, ছোট মেয়ে এবং তার মা, বা পরিবারের সবাই মিলে ভূত স্টুডিও শুনছি, বেশ ভালো লাগছে। সাদিয়া আছেন আমাদের সাথে, এবং তিনি যেটা বলছেন যে আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, হাফিজ ভাইয়ের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং ছিল, এবং আমি আগে ফার্ম গেটের সেই চার্চের পাশে থাকতাম এবং আমারও মনে হতো যে কিছু একটা ঘটে প্রায় সময়, কিন্তু কি ঘটে সেটা বুঝতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। এবং ফারাবি আছেন আমাদের সাথে, বিশাল বলেছেন তিনি আছেন, এবং লাস্ট দু বছর যাবত তিনি আমাদের সঙ্গে নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা দেখছেন, এবং তিনি দেশের বাইরে থাকলেও সবসময় অডিওটা তিনি মিস করেন না, ওকে, মানে রেডিওটা শোনা না হলেও মানে অনলাইনে নেতৃত্বে শুনেন, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এবং এভাবে করে আসলে টিম ভূত স্টুডিওর যে পথযাত্রা, এই পথযাত্রায় কিন্তু আপনারা সবসময় অনুপ্রেরণা দেন, কেউ টেক্সট করে, কেউ কমেন্ট করে, কেউ হয়তোবা যখন কোনো বাজার ঘাটে কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যায় আপনাদের সঙ্গে, তখন অনুপ্রেরণা দেন যে ভাই আপনার কিন্তু ওই প্রোগ্রামটায় উপস্থাপনা বেশ ভালো লাগে কিংবা এই আয়োজনটাই ভালো লাগে। এবং আবারও আমরা মোহাম্মদের কাছে যাব তার দ্বিতীয় যে স্টোরিটা, সেই স্টোরিটা শুনবার জন্য। এখন কোন ঘটনাটা শুনবো আমরা?
যে এটা আমার নিজের সাথে ঘটনা,
কতদিন আগে প্রায়,
এই বেশি না, এই ঈদের সময়, ঈদুল ফিতরের সময়, এটা আমার ঈদুল ফিতরের সময় ঘটা, আমার সাথে নিজের সাথে ঘটা। ঈদের দিন আমাকে আমার যে আমার ফুফাতো বোনের জামাই আর কি, আমার বোন জামাই, সে আমাকে মেসেজ দিচ্ছে, সে একজন খতিব আর কি, একটা কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ মুবারকপুর মসজিদের সে একজন খতিব আর কি। তো সে আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছে, বলছে যে তুমি কি নামাজ পড়াতে পারো, নামাজ তো তুমি পড়াতে পারো, নামাজ আজান এগুলো তো দিতে পারো। আমি বললাম যে ব্যাপার কি, এই সময় কথা বলতেছে কিন্তু ঈদের দিন আমার নামাজ পড়াতে হবে কি? তো বললাম যে হ্যাঁ পারি, ঠিক আছে পারি। তো বলে যে তাহলে তুমি কি আমাদের এই জায়গায়, আমার আমি যে মসজিদে ইমামতি করি খতিব, তো সেই মসজিদে কি তুমি নামাজ পড়াতে পারো? আমি অনেক ভয় পাই আর কি, আমি অনেক নার্ভাস ফিল করি। তারপর আম্মুকে বলি যে আম্মু যে এরকম কথা বলতেছে, তো বলে যে আম্মু তুমি ওদিকে যাইবা, সমস্যা কি, একটা মসজিদে নামাজ পড়ে বা একটা অভিজ্ঞতা হইল, সমস্যা কি? আমি তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আসতে আসবো, ঠিক আছে। তো এরপর দিন বলে যে এরপর দিন 9 বাজে আমাদের এখানে রওনা দিতে হবে আর কি, রওনা দিবা, আমি যদি আমি তোমাকে জুম্মার খুতবার মেম্বার বসার আগে তোমাকে আমি পাইতে চাই আর কি এখানে। তো ঠিক আছে, রীতিমতো আমি রেডি হয়ে গেলাম রাত্রেবেলা। রাত্রেবেলা রেডি হওয়ার পরে আমি ওখানে সাইনবোর্ড থেকে বাসে উঠলাম, বাস তিশা বাস থেকে 100 টাকা নিল আমাকে, ইলিয়টগঞ্জ নামায় দিল আর কি, কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ, ইলিয়টগঞ্জ নামায় দেওয়ার পর ওদিক থেকে ইমাম সাহেবকে কল দিলাম, অতক্ষণে ভাইয়া রেডি হয়ে গেছে আর কি মেম্বারে বসার জন্য। তো ইমাম সাহেবকে কল দিলাম, ইমাম সাহেবের নাম্বারটা সে আগেই দিয়েছিল। ইমাম সাহেবকে কল দেওয়ার পরে সে বললো যে হ্যাঁ আপনি ব্যাক করেন একটু, মানে 5 মিনিট ব্যাক করলে আমাদের মুবারকপুর যে মসজিদটা সেই মসজিদটা আপনি পেয়ে যাবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো এরকম আসতেছি, আসার পরে আমি 2টা হাইওয়ে রোড আর একটা হচ্ছে মসজিদের পিছনের একটা রোড, আর হাইওয়ের পাশেই হচ্ছে একটা পুকুর আছে, পুকুর না ওটা হচ্ছে ডোবা, এরপরে মসজিদ, মানে হাইওয়ে থেকে যদি আপনি মসজিদে আসতে চান তাহলে একটা ডোবা পাড়ি হয়ে আসতে হবে আর কি, ডোবা পাড়ি হয়ে আসতে হবে। তো আমি পিছন দিয়ে আসলাম আর ডোবা পার হতে হয় নাই আর কি, বাজারের রোড দিয়ে আসছি। বাজারের রোড দিয়ে আসার পরে আমি তাকে ফোন দিলাম যে আপনি কোথায়, আমি তো এসে পড়ছি মসজিদে। বলছে যে আমি তো মেন রোডে দাঁড়িয়ে রয়েছি। আমি বলছি না আপনি মাদ্রাসায় মানে মসজিদে আসেন আর কি। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি মসজিদে আসছি। ওই আমাকে দেখতে পাইছে আর কি, বললো যে আমাকে হাত দিয়ে দেখালো যে আচ্ছা ঠিক আছে আসতেছি। তো আমি গেটেই আমি আমার ভাইয়াকে পাই গেলাম, তো ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপর আমি ওদিকে নাস্তা করলাম, নাস্তা করে অজু টজু করে মসজিদে সময় আমি বসে গেলাম বয়ানে। তো এরপরে আমাকে দায়িত্ব বুঝাই দেওয়া গেল, বুঝাই দিল এরপরে কি বলে এটাকে, যে নামাজের পর, জুম্মা নামাজের পর যে আমাকে একটা চাবি দিয়ে গেল মসজিদের চাবি, এরকম এরকম সময় আমার আজান দিতে হবে আর এরকম নামাজের টাইমে আমাকে নামাজ পড়াইতে হবে আর কি। তো আমি প্রথমে একটু নার্ভাস ফিল করতেছিলাম যে নামাজও পড়াইতে হবে, আমি কোনোদিন পড়াইনি নামাজ। তো আমি মাদ্রাসায় পড়ছি ঠিক আছে, মানে পারি আলহামদুলিল্লাহ, কিছু সুরা কেরাত পারি আলহামদুলিল্লাহ, পার ইনশাল্লাহ। তো এরপরে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়, আমার দুলা ভাইয়া চলে গেল এবং ইমাম সাহেব চলে গেল। ইমাম সাহেব ওদিকে অনেক বছর ধরে এই মসজিদে ইমামতি করে আর কি। তো ইমামতি এবং আজান যে দেয়াজিন এবং খাদেমের দাওয়াত, খাদেমের যে দায়িত্বটা সেটা একসাথে আর কি একজনের উপরে। তো আমার এই 3টা কাজ একসাথে করতে হবে। তো তারা চলে গেল, আলহামদুলিল্লাহ আমি সবকিছুই ভালো মতো করছি আর কি। তো এরপরে আমার সাথে 5 দিন চলে গেল, মানে আমি ওদিকে থাকবো 1 সপ্তাহ। এই জুমার দিন আমাকে দিয়ে গেছে, এর পরের জুমায় যখন আমার আমার ভাইয়া নামাজ পড়াতে আসবে তখন আমাকে নিয়ে যাবে আর কি। তো এরপরে আমাকে আমি 5 দিন আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক মতো করতেছি। তো একদিন আমার সাথে 5 দিনের দিন আমার সাথে একজন অ্যাম্বুলেন্স সে চালাইতো আগে, এখন বিভিন্ন ওলামায়ে কেরামদের সাথে সে এখন মানে ইয়া ড্রাইভার আর কি, ড্রাইভার তাকে কমিশন হয়ে তাকে আর কি ইয়া দেওয়া হয় আর কি। তো তার সাথে গল্প গল্প টল্প করলাম আর কি। মাগরিবের নামাজ পড়ানোর পরে সে দেখি যে বাইরে ঘোরাফেরা করতেছে, মোবাইল চালাইতেছে। তো বললাম যে আচ্ছা ভিতরে আসেন, ভিতরে আসেন, আমরা একসাথে গল্প করি। তারপর জানলাম যে সে অ্যাম্বুলেন্স চালায়। তো আপনি কী করেন, আগে কী করতেন, এখন কী করেন? তো আমি বলে যে আমি 2010 সালে এরকম আমি অ্যাম্বুলেন্স চালাইতাম। অ্যাম্বুলেন্সের ঘটনাটা আমি পরে বলছি, কিন্তু আমার সাথে যেটা ঘটনা ঘটে গেছে আর কি। তো ওদিন তার সাথে ঘটনাগুলো শুনে 3-4টার মতো সে অ্যাম্বুলেন্সের ঘটনা বলছে আর কি। তো ঘটনাগুলো শুনে আমি জাস্ট এশার আজান দিলাম। এশার আজানের সাথে সাথে নামাজের সময় সেও ছিল আর কি। নামাজের পর দেখি সে নাই, সে আর এলাকায় নাই। তো আমি ঠিক আছে হয়তো যাইতে পারে, ড্রাইভার মানুষ অনেক জায়গায় তার ইয়া হতে পারে, আমাকে একটা কার্ডও দিছে, সেই কার্ডটা এখনো আছে। তো আমি আমি পরে আমার খানা এসে গেল, খানা খেয়ে টিফিন পাটি আমি ধুয়ে, টিফিন পাটি ধুয়ে যখন ভিতরে ঢুকলাম বা আমার ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে অনেকক্ষণ ভিতরে ছিলাম আর কি। ছিলে মানে থাকার পরে 11টার দিকে আমি বের হই আর কি, আমি ইস্তেঞ্জা করতে বের হই যে এখন আমি ঘুমায় যাবো আর কি। গেট মসজিদের গেটের সব কিছু তালা মেরে আমি এখন ঘুমায় যাব। তো বলে রাখা ভালো, মসজিদের ভিতরে দুইজন মুসল্লি সেখানে মানে মোবাইল টিপাচ্ছিল, তারা একটু ব্যবসা করে আর কি, বাজারে মাছের মাছ ব্যবসায়ী আর কি, মৎস্য ব্যবসায়ী, তারা ওখানে মোবাইল টিপাচ্ছিল। আর আমি তখন ইস্তেঞ্জায় গেছি। ইস্তেঞ্জাখানাটা হচ্ছে একটা গেট আছে, ইস্তেঞ্জাখানায় ঢুকতে হলে মেন গেট, মসজিদ থেকে বের হয়ে কত কিছুক্ষণ হাঁটার পরে, কিছুক্ষণ না এই 5-6 কদম হাঁটার পরে হচ্ছে অজুখানা। অজুখানা পার হয়ে আপনার ইস্তেঞ্জায় যাইতে হবে। তো ইস্তেঞ্জাখানায় যাওয়ার পরে আমি ইস্তেঞ্জা করতে বসি। ইস্তেঞ্জা করার সময় ইস্তেঞ্জা এই জায়গায় আবার একটা আমার এই যে পিছনে হচ্ছে টয়লেট, ইস্তেঞ্জাখানা আলাদা আর কি। তো আমি যখন ইস্তেঞ্জাখানার পরে ইয়া ঢিলাকুলুক নিতে দাঁড়াইছি, তো তখন আমি সামনে জানালা, ডান পাশে বাম পাশে আমার জানালা, আর বাম পাশে একটা গেট আর কি। তো সোজা যখন আমি তাকাইছি, সোজা আমার সেই এই যে ডোবাটা, সেই ডোবাটার দিকে আমি তাকাইছি আর ঢিলাগুলো নিচ্ছি আর কি। তো আমি হঠাৎ করে একটা খেয়াল করলাম যে এখানে কী জানি একটা ছায়ামূর্তি, ছায়ামূর্তি এখানে হবে তো, হতেই পারে মনে হয় মানুষ, মনে হয় এই জায়গায় একটু ইস্তেঞ্জা করতে হয়তো নামছে হয়তো এখানে, ওদিক থেকে আবার গাড়ি থামিয়ে মানুষ ইস্তেঞ্জা করে আর কি। তো আমি মনে করছি নর্মালি এটা মনে হবে আর কি, আমি নিরাপদ নিচ্ছি আর মনে করতেছি আর কি। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে না, এটা কোনো মানুষ হতে পারে না, মানুষের অবয়ব না, এটা একদম কালো মূর্তি, ছায়ামূর্তি। সে ডোবার ভিতরে হাত দিচ্ছে আর উঠাচ্ছে, হাত দিচ্ছে উঠাচ্ছে, মানে প্রথমে খেয়াল করলাম, পরে খেয়াল করলাম যে হাত দিচ্ছে উঠাচ্ছে কারণটা কি। তো ভালো করে তার হাতের দিকে তাকিয়ে দেখি যে হাত দিচ্ছে উঠাচ্ছে যখন কিছু একটা সাদা একটা কি জানি উঠাচ্ছে, আর যখন হাত নিচ্ছে তখন হাত খালি উঠাচ্ছে সাদা কিছু আর কি, মানে আর কি মাছ, মাছটা ধরতে গেলে আর কি। তো সে মাছ খাচ্ছে। আমি ভালো করে তার চেহারাটা লক্ষ্য করলাম, চেহারাটা লক্ষ্য করলাম যখন, তখন দেখি যে চেহারা মানে রাগে কারোর উপর ফেটে থাকলে, মানে মানে আমি আপনার উপর খুব রাগ এবং আপনাকে দেখলে আমি মায়া মানে মায়া কেটে ফেলাবো এরকম অবস্থা আর কি, মানে এরকম করে হাত দিচ্ছে আর এরকম 10-12টা এরকম করে খাচ্ছে। আমি তারপর সে আমি আমি তার দিকে তাকাইনি, তাড়াতাড়ি করে আমি পানি নিয়ে, পানি যখন নিতে বসছি তখন আমার ডান পাশের জানলা থেকে এমন জোরে একটা বাতাস আসলো যে এটা হচ্ছে গরম বাতাস, গরম বাতাস আমার ঘাড়ের উপরে দিয়ে গেল, ঘাড়ের উপরে দিয়ে গেল, ঘাড়ের উপরে যখন আমি ব্যথাটা পাইছি তখন আমার এমন মনে হয়েছে যে কেউ যদি আপনাকে ইয়ে দিয়ে মারে, যে লোহা দিয়ে বাড়ি মারলে যেরকম একটা ব্যথা পাওয়া যায়, লোহা দিয়ে বাড়ি মারলে যেরকম একটা ব্যথা পাওয়া যায় সেরকম একটা ব্যথা পেলাম। আর বাম পাশে বলছে যে আমার বাম পাশে আমার যে মেন গেটটা, ইস্তেঞ্জাখানা টয়লেটের মেন গেটটা ঠাস করে লেগে গেল আর কি, জোরে একটা আওয়াজ হলো, আমি ভয় পেয়ে গেলাম। একদিকে তো আমার ব্যথা পেয়েছে অনেক, মানে আমি আর উঠতে পারতেছি না, আমি এরকম করে রয়েছি উঠতে পারতেছি না। তো অনেকক্ষণ পরে আমি ভিতর ইস্তেঞ্জাখানে আবার দোয়া পড়া নিষেধ, আমি মনে মনে যতটুকু পারতেছি আমার ঘাড়টা আমার মানে আমার লাল হয়ে গেছে আর কি, আমি এত কষ্ট পাইছি আর কি, এত মানে অনেক ব্যথা লাগছে, ঘাড়ের ভিতর ব্যথা পেলে স্বাভাবিক অনেক ব্যথা লাগে। তো আমি বের হওয়ার পর মানে আস্তে 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 ইয়া করে গেটটা যখন খুলতে গেছি, যে গেটটা মনে হয় পিছন থেকে ধরে রাখছে আর কি, টান দিয়ে ধরে রাখছে। আমি বলি এই এদিকে কে থাকবে, কিন্তু আমি এবার জানলা দিয়ে দেখি যে কেউ নাই, কিন্তু টান দিয়ে কেজন ধরে রাখছে। আমি যখন চিল্লান দিতে যাবো আবার দেখছি যে মসজিদে এখনও তারা আছে, দুই মুসল্লি এখনও তারা আর কি বসে বসে আর কি মোবাইল টিপাচ্ছে, তারা গল্প করছে আর কি, তারা দুই বন্ধু আর কি। তো আমি চিল্লা ওদেরকে ডাক দিব, এই সময় মুখ এক হাত দিয়ে ধরে রাখছি, ইয়া কি বলে এটাকে, এক হাত দিয়ে দরজা ধরে রাখছি, আর কিন্তু আমি এরকম তাকে ডাক দিব। ডাক দেওয়ার এক পর্যায়ে আমি ডাক দিব দিব, এই সময় দেখি যে হঠাৎ করে মানে খুলে গেল আর কি, আর আমি এরকম পিছনে পড়ে গেলাম আর কি। পিছনে পড়ি নাই পুরোপুরি, আমি আবার নিজেকে কন্ট্রোল করে ফেলি আর কি। তো কন্ট্রোল করার পর আমি দৌড়, একটা দৌড় দিয়ে ওখানে যাই বসি, ওখানে অনেকক্ষণ বসার পর মাথায় পানি দিই, ঘাড়ে পানি দিই, অনেকক্ষণ আমি মানে আর কি ভিতরে আমার এত কষ্ট পাইছি যে আমি কান্না কান্না অবস্থা আর কি, তবুও কাঁদি নাই, অনেক অনেক ব্যথা লাগে আর কি। আমি পরে পানি দিই, অনেকক্ষণ আধা ঘন্টার মতো মাথায় পানি দেওয়ার পরে ওদিকেই বসে আছি। তো আয়তুল কুরসি পরে আমি পুরো গা মানে আমার শরীর বন্ধ করলাম আর কি, বন্ধ করে আস্তে 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 করে মসজিদের দিকে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখি তারা আছে, তারা মোবাইল টিপাচ্ছে। তো এরপর আমি আমার ঘরে ঢুকছি, ঘরে ঢুকার পরে আমার দেখি ঘরে ঢুকার পর আমি সব না সবকিছু নর্মালি আছে, কিছু দেখিনি। ঘরে ঢুকার পর গেট লাগে, আমি কতক্ষণ শুয়েছিলাম আর কি, শোয়ার পরে আমি দেখি যে 12:30 এরকম বেজে গেছে আর কি। বাইরে যাওয়ার পরে তো আমি 12:30 যখন বাজছে, আমি দেখি বের হয়ে গেট থেকে বের হয়ে চাবি নেই যে গেট লাগানোর জন্য, দেখি কেউ নাই আর কি, তারা দুজন হয়তো চলে গেছে আর কি। তারপর আমি গেট লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর আমি ঘুমাইতে যাই, গেট ভালো করে লাগাই আর কি, যে একটা ভয় পাইছি। তো আমি গেট লাগাই দিই, গেট লাগানোর পরে আমি ঘুমাই যাই, আল্লাহর নাম নিয়ে আমি ঘুমাই যাই। ঘুমানোর পরে রাত্র 2:30, এটা কিন্তু সত্যি ঘটনা, রাত্র 2:30-টার সময় আমি দেখি যে এরকম ঠক 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 এরকম কে জানে আওয়াজ করতেছে, মানে গেটে না কোন জায়গায়, আমি তো ঘুমাই রয়েছি, মানে এরকম 10-12 বার 14 এরকম অনেকবার 30-40 বারের মতো এরকম ঠক 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 এরকম আওয়াজ হচ্ছে, মানে একসাথে অনেকগুলো না, এক সেকেন্ড পর পর ঠক 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 এরকম আওয়াজ হচ্ছে। আমি আমার বিরক্ত হইলাম, বিরক্ত হওয়ার পর মসজিদের আমার গেটটা আমার রুমের গেট খুলে আমি দেখলাম কেচি গেটে কেউ নক করাচ্ছে নাকি কোনো মুসল্লি। দেখিনি ভালো করে গেট খুলে ভালো করে দেখলাম যে মসজিদের একদম পুরো নীরব, পুরো এলাকা মুবারকপুর পুরো নীরব, একদম নীরব, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। তো আমি আবার ভিতরে ঢুকে গেলাম, ঢুকার পরে লাইট বন্ধ করে আমি যখন আবার গেট লাইট বন্ধ করে আমি যখন আবার মশারির ভিতরে ঢুকলাম, ঢুকার পর আমি ভালো করে দেখতেছি যে রুমের ভিতরে তাহলে কিছু আসে নাকি, বাইরে তো কিছু নাই, তাহলে রুমের ভিতরে কিছু আসে নাকি। যো বলে রাখা ভালো, আমার উপরে আমার যে মাথার উপরে একটা সানসেট ছিল, ওটা ঢালাই করা সানসেট না, ওটা হচ্ছে একটা লোহার সানসেট আলগা লাগানো আর কি, ওটার উপরে যে মসজিদে যে শীতের কালে যে কার্পেটগুলো বিছানো হয় ওই কার্পেটগুলো ওটার উপরে পলিথিন দিয়ে বাঁধা। আর একদিক দিয়ে আমি দেখতেছি যে একটা ফাঁক দিয়ে বিড়ালের মতো করে এরকম চুক্তি করে বসে রয়েছে আর কি, চুক্তি করে বসে রয়েছে, কিন্তু অবয়বটা হচ্ছে বাদুরের আর চোখগুলো লাল এরকম, মানে আমি পুরো দেখি নাই, বসে থাকলে যেরকম দেখা যায় আর এরকম চোখগুলো লাল বাদুরের মতো চেহারাটা, এগুলো দেখছে। এগুলো দেখার পর আমি মানে পিছনে গেলাম আর কি, ভয় পেয়ে পিছনে গেলাম কে তো জোরে জোরে। তখন একটু মনে সাহস ছিল, কারণ আমি একা একা বের হতে পারছি, আলহামদুলিল্লাহ একটু মনে একটু সাহস আসছে, জোরে জোরে আয়তুল কুরসি পড়তেছে। আয়তুল কুরসি এরকম পড়ার পরে মানে নিচের দিকে তাকানো আর অন্যদিকে ভালো করে আরও অন্য অন্য দোয়া দুরুদ পড়তেছিলাম। পড়ার পরে আলহামদুলিল্লাহ এক সময় দেখি যে আর কোনো আওয়াজ নাই, আর একটা শব্দও নাই। তারপরে তখন মানে এরকম 2:30-এর দিকে তো আমার আওয়াজ হয়েছে, 1 ঘন্টার মতো আমি জাগনা ছিলাম। এরপরে আমি ঘুমাই যাই আর কি, এরপরে আমি শান্ত হই, তারপর আমি ঘুমাই যাই। এটা আমার দ্বিতীয়
অলরাইট। এবং সেকেন্ড স্টোরিটা যদি বলি যে একদমই একটা অন্যরকম স্টোরি ছিল বা অন্যরকম ঘটনা, এবং এই ধরনের ঘটনা যদি আমার কিংবা আপনার সঙ্গে ঘটে এইটার জন্য যেমন আমি প্রস্তুত থাকবো না, তেমনি আশা করছি আপনিও প্রস্তুত থাকবেন না। কোনো একটা দায়িত্ব আপনাকে দেওয়া হলো এবং সেখানে দায়িত্ব পালন করতে যে এরকম যদি অ্যাবনর্মাল কোনো ঘটনা হয় কিংবা হরর কোনো এক্সপেরিয়েন্স হয়, সেই ঘটনাটা আসলে খুব বেশি অদ্ভুত। এবং ইসরাফিল ভাই আছেন আমাদের সাথে এবং কেরানীগঞ্জ থেকে তিনি আমাদেরকে শুনছেন সবসময় জানিয়েছেন এবং পরের পর্বে তিনি আসবেন এবং রেজিস্ট্রেশনটা করা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, কাফি আছেন আমাদের সাথে এবং উত্তরা 12 নম্বর সেক্টর থেকে বলেছেন এবং তিনি আগে যখন কাফরুল থাকতেন, কাফরুলে তার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছিল এবং যেই বাসায় থাকতেন সেই বাসাতেই নাকি একটা সুইসাইডের ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে নাকি সেই বাড়িতে একটা হন্টেড বাড়ি নামে এলাকায় সবাই চিনত এবং সেই ঘটনাগুলো তিনি নিজেও ফেস করেছেন বলেছেন। এবং ওকে, তাহলে আপনি পরের পর্বে চলে আসতে পারেন এবং সেই ঘটনাগুলো আমরা শুনতে চাই, আমরা ইন্টারেস্টেড এবং আমি প্রিটি শিওর যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে তাদেরও সেই ঘটনাগুলো বেশ ভালো লাগবে। রামপুরা থেকে বাইজিদ আছেন আমাদের সাথে, যেমনটা লিঙ্কন বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে মুগদাপাড়া থেকে এবং ভাইয়া আসসালামু আলাইকুম, আমার সালাম নেবেন এবং আশা করছি আজকে বেশ কিছু ঘটনা আমরা শুনবো এবং অবশ্যই বেশ কিছু ঘটনা মানে আরো বেশ কিছু ঘটনা বাকি রয়েছে। আছেন ওদের সাথে এই মুহূর্তে তাওহিদ এবং তিনি শুনছেন এই মুহূর্তে রাহাত বলেছেন তিনি আছেন ওদের সাথে কুষ্টিয়া থেকে এবং কুষ্টিয়ার কিছু লোকাল স্টোরি নিয়ে তিনি আসবেন এবং তার ঘটনাগুলোও তিনি আমাদেরকে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা আশা করছি যারা ঢাকার বাইরে রয়েছেন, যদি আপনি কখনো ঢাকায় আসা হয় তার আগে আমাদেরকে রেজিস্ট্রেশনটা করবেন, ব্যাটা বলে যদি মিলে যায় তাহলে আপনি এসে আপনার ঘটনাগুলো কিন্তু এখানে শেয়ার করে যেতে পারেন। মোহাম্মদ, এখন আমরা তৃতীয় যে এই ঘটনাটা শুনবো আপনার
কাছে, ছোট ছোট কয়েকটা,
আচ্ছা ছোট ঘটনা আছে যেহেতু, কতক্ষণ লাগতে পারে, 4 থেকে 5 মিনিটে? ওকে, আমরা তৃতীয় ঘটনাটা শুনবো।
জি, এটা আমার সাথে আরেকটা ঘটা ঘটনা, এটা প্রায় 2-3 বছর আগের ঘটনা।
ওকে,
সেখানে একজন বড় মাওলানা, আপনারা চিনবেন হয়তো, তার নাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব। সে আমাদের জালকুড়ি নামটা এখন মনে পড়ছে না, জালকুড়ি হাফিজিয়া রব্বানি একটা মাদ্রাসা নামে আছে। তো সেই না, সেই জায়গায় সে মাদ্রাসায় মাহফিলে সেদিনে আসছে। তো আগে থেকে মাহফিল আসলে সাধারণত প্রচার করা হয়, এরকম প্রচার মাইক দিয়ে, প্রচার হ্যান্ডবিল এরকম দিয়ে প্রচার করা হয়। তো তারা প্রচার করেছে, আমি ইনশাল্লাহ নিয়োগ করেছি যে ইনশাল্লাহ যাবো আমি। তো আমি তখন, আমার একটা সাইকেল ছিল, এখন সাইকেলটা নাই, সাইকেলটা এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমি সেই সাইকেল দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে মানে সব কিছু ঠিক আছে, গেছি আমি, বয়ান শুনছি, খুব সুন্দর বয়ান করেছে আলহামদুলিল্লাহ। তার সামনে মানে তার সাথে আমি দেখাও করলাম, তার কাছে দোয়া চাইলাম সেজন্য, দোয়া করানোর জন্য। তো এরপরে যখন মাহফিল থেকে যখন ব্যাক করতেছি আমি বাসায়, ব্যাক করার পর সারা রাস্তা আমি মানে খুব ফুর্তিতে আমি চালাচ্ছি আর কি। একজন মাওলানার সাথে দেখা হলো, আমি এর বয়ান আমি ইউটিউবে অনেকবার দেখছি আর কি, মানে আমি দেখি আর কি, সাধারণত সবসময় দেখি। তার নাম হচ্ছে আরিফ বিন হাবিব, আপনারা মুফতি আরিফ বিন হাবিব সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি পুরো রাস্তায় ফুর্তিতে আমি চালিয়ে চালিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে আসতেছি। আমাদের গলিতে যখন ঢুকলাম, আমাদের গলি হচ্ছে বোর্ডমিল নয়ামাটি বোর্ডমিলের গলি, বোর্ডমিলের গলিতে যখন ঢুকলাম, ঢোকার পরে আমাদের এখানে একটা ঢাল আছে, আমাদের বাসায় গলিতে উঠার, গলিতে ঢোকার পরে একটা ঢাল আছে, ঢালের শুরুর দিকে একটা বাড়ি আছে, সে বাড়িতে একটা নারিকেল গাছ আছে। তো সেই নারিকেল গাছের দিকে আমি তাকাইলাম আর কি, আমি মানে আনফর্চুনেটলি আমি সেদিকে তাকাই ফেললাম আর কি, মানে আমি অনেক ফুর্তি তো ওই জন্য মানে আর কি ওদিকে উপরের দিকে তাকাইলাম। তাকানোর পরে আমি যেটা দেখলাম সেটার জন্য আমি মানে প্রস্তুত ছিলাম না, দেখি যে একটা কি মানে সাদা ধপধপা একটা মহিলার মতো, মানে পরীর মতো এরকম বসে রয়েছে আর কি, উপরে একদম নারিকেল গাছের একদম মাথায়, যেটা বিশ্বাস করে একটা মানুষ মানে এই জায়গায় বসতে পারবেই না, নারিকেল গাছের একদম মাথায়, নারিকেল গাছ তো উঠতেই পারে না, অনেক মানে অনেক কষ্ট করে মানুষের উঠতে হয়, আর এদিকে সে একদম নারিকেল গাছের মাথায় সে বসে আছে আর একটা হাতে একটা লাঠি, কিরকম মানে অদ্ভুত রকম একটা লাঠি নিয়ে সে এদিক ওদিক তাকাচ্ছে আর কি, মানে সব কিছু দেখতেছে, এলাকা আসে, এলাকা কি বলে এটাকে, এলাকাটাকে সে দেখতেছে রাত্রেবেলা। তো সে দেখতেছে, এটা দেখে মানে এটা দেখতেছে আমার দিকে, যে মানে উপরের দিকে এদিকে তাকিয়ে আমার দিকে যে তাকাইতে যাবে, সেই সময় আমি চোখটা নিচে নিয়ে আমি মানে খুব ভয় পেয়ে যাই, আমার শরীরের ঘাম বেরোয় যায় আর কি। তো দৌড় দিলাম, একটা সাইকেলের একটা পেট্রোল দিয়ে আমি ডাইরেক্ট বাড়িতে এসে পড়লাম, বেশি দূর না আমাদের বাড়ি প্রায় কাছেই। তো আমি অনেক ভয় পেয়ে আর কি, ভয় পেয়ে মানে এরকম কলিং বেল বারবার বাজাচ্ছে আর কি, তখন প্রায় রাত্র 1:30 কি 2 এরকম, মানে অনেক দেরি করে গোলামারা ছাড়ে আর কি। সেতন ঢাকা হলে আরও আগে 12টার ভিতরে ছেড়ে দেয়, কিন্তু নারায়ণগঞ্জ বা অন্যান্য জেলাতে এরকম দেরি করে আর কি, একটা দেড়টা এরকম বাজে আর কি। তো এত এত দেরি হয়ে গেল আর আমি এদিকে মানে এত দেরি করে আসলাম, একে তো দেরি করে আসছি, অপরাধ করেছি, আবার এদিকে সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে সবাই জাগাইতেছি আর কি। তো আব্বু মানে মেজাজ নিয়ে গেটটা খুললো আর কি, এই তো কি হয়েছে রে তুই এরকম এরকম করতেছিস। তো আব্বু যখন আমার চেহারা দেখলো ভাই, তখন আমার দেখে আব্বু ভয় পেয়ে গেল, কি রে তোর কি হয়েছে, ভয়টাই পেয়েছিস নাকি, কেউ মারছে নাকি। আমি আমার এই অবস্থা মানে এটা মানে জীবনে প্রথমবার আমি আর কি দেখছি, এই জন্য আর কি অনেক ভয় পেয়েছি আর কি, কিরে কিরে তোর কি হয়েছে আর কি। তাড়াতাড়ি ঘরে আমার পর আমার পানি টানি খাওয়াইলো। তো আয়াতুল কুরসি মানে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, সাইকেলটা তারা ভিতরে নিয়ে এসে আমার পরে ঘুম পড়াই দিল আর কি। ঘুম পড়াই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পরের দিন কিছুটা অসুস্থ লাগছিল, এরপরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি।
ওকে, আমরা এর পরের যে স্টোরিটা সেই স্টোরিটাও শুনবো এখন।
জি, এরপরের যে স্টোরিটা ওইটা হচ্ছে ওই যে মসজিদে, কুমিল্লার ওই মসজিদে যে লোকটার সাথে আমার পরিচয় হয়েছিল, সেই লোকটা আমাকে বলেছিল যে সে একদিন মানে 2009-10 সালের একটা ঘটনা, সে আগে সেই মানে অ্যাম্বুলেন্সগুলো চালাইতো, ওই ঘটনাটা ঘটার পরে সে বলছে যে এই ঘটনাটা ঘটার পরে আমি আর অ্যাম্বুলেন্স চালাই নাই, অ্যাম্বুলেন্স চালানো আমি ছেড়ে দিয়েছি। তো একটা লাশ এসেছে চট্টগ্রাম মেডিকেল থেকে, ডেথ সার্টিফিকেট দিছে আর কি, এটা অনেক ভাইরাল হয়েছে সেই সময়। তো ডেথ সার্টিফিকেট দিছে, তারপর লাশ নিয়ে তারা গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠানোর পরে রাস্তায় একবার ইয়ার সময় চিপা চাপা গলি দিয়ে যাইতে হইতো, তো চিপা চাপা গলি দিয়ে যাওয়ার সময় একবার গাড়ি নষ্ট হয়ে গেল, সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তোমার গাড়ি চলে না হঠাৎ কি সমস্যা, সব কিছু দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তোমার গাড়ি স্টার্ট হচ্ছে না। তারপর অনেক কিছু করার পরে, তারপর মানে অনেকক্ষণ ধরে বসেছিল তারা, আল্লাহ লীলা করতেছিল, আল্লাহর নাম পড়তেছিল, তারপর অনেক কিছু করার পর গাড়িটা স্টার্ট হয়েছে। তারপর যমুনা সেতু আসার কিছু মানে আরও তিন চার কিলোমিটার আগে তখন আবার এটা মানে স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ গুটাগুটি করার পরে এটা আবার চালু হয়। তো যমুনা সেতুতে যখন উঠছে তারা, তো উঠার পরে তখন সবাই পিছনে যারা ছিল আর কি, অ্যাম্বুলেন্সে তো পিছনে লোক থাকে, তো লোক থাকে এ সময় মানুষ মানে যারা ছিল লাশের সাথে যারা ছিল তারা বলতেছে যে তারা দৌড়ে নামে গেছে আর কি। মানে গেট মানে তারা গেট তো লাগানো ছিল না, গিয়া যখন থেমে গেছে যমুনা সেতুতে আসার পর অ্যাম্বুলেন্সটা থেমে যায়। তো এরপরে তারা ড্রাইভার আর যা ড্রাইভারের সাথে যে হেল্পার থাকে তারা দুজন ইঞ্জিন ঠিক করতেছিল, আর এদিক দিয়ে ওরা হঠাৎ করে এমন ভয় পায়, ভয় টেলে সবাই আর কি নেমে যায় গাড়ির থেকে, সবাই মানে সবাই নেমে যায়, সবাই বলে যে এই কি হয়েছে কিছু এরকম মানে বলা বলি করতেছে যে, তারপর ড্রাইভার বলে যে কি হয়েছে আপনার নামছেন কেন, এমনি তো কত সমস্যা হইতেছে আপনার নামছেন মেয়া, তাতে ইয়েতে ঢুকেন কয়ে ভাই লাশ বসে গেছে মানে তো সে থ হয়ে গেছে, লাশ বসে যাবে, ডেথ সার্টিফিকেট আছে, লাশ বসে যাবে, তাই আমার বিড়ি দে আমি বিড়ি খাম। এটা শোনার পরে তারপর গেট খোলার পরে তারপর এরকম দেখে সে দেখতেছে যে এরকম লাশ বসে রয়েছে আর বলে যে আমার বিড়ি দে আমি বিড়ি খাম। তো এরপরে এরপরে পানি টানি ছিটানো হয়, এই লাশের উপর পানি টানি ছিটানো হয়, আবার ওদিকে রংপুর যেহেতু নিয়ে যাবে কবর টবর খুঁজে রাখা হয়েছে। তো এই সময় তার পানি টানি ছিটানো হয়, তারপর বলে যে আপনি বলে যে আমি ঘুমাইছিলাম আমার বিড়ি দিয়ে আমি বিড়ি খাম। পরে তাড়াতাড়ি করে হাসপাতালে ফোন দেওয়া হয়, তারপর এরকম ঘটনা বলে যে ডাক্তারকে বলে, তারপর বলে যে এরকম হয় মাঝে হাড়টা ব্লক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তো তখন এটা মানে আর কি দেখায় না আর কি, মেশিনে দেখায় মানে ডেট হয়ে গেছে আর কি। তো এরপরে অনেক এটা আর কি অনেক ভাইরাল হয়েছে সেই সময়। তো এই ঘটনা ঘটার পরে সে অনেক ভয় পায় আর কি, ভয় পাওয়ার পরে তাকে ছেড়ে দেয়, আর ওদিকে তারা বলে যে তারপর রংপুর নিয়ে যাওয়ার পরে যে আপনারা বলে যে আপনারা থাকেন আজকে, বলে যে না ভাই আমরা থাকবো না, আমরা চলে যাই। তো এটা ছিল আমার লাস্ট ঘটনা।
অলরাইট, এবং এই ঘটনাটাও যদি বলি যে একজন অ্যাম্বুলেন্স চালকের একটা ঘটনা আমরা শুনছিলাম এনিওয়েজ, এবং সেই ঘটনাটা কিন্তু তিনি নিজের মতো করে বললেন, যিনি এখানে আজকে এসেছিলেন মোহাম্মদ, এবং তিনি পেশায় একজন মাদ্রাসা ছাত্র। আশা করছি যে তার ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। সো ভালো মন্দ সেই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন facebook.com/jagofm, জাগোফমের যে অফিসিয়াল ফেসবুক পেজ, কিংবা আর যে অপূর্বর যে অফিসিয়াল ফেসবুক পেজ, দুটো পেজে যেহেতু লাইভ হচ্ছে, চাইলে কমেন্ট সেকশন আপনি আমাদেরকে জানাতে পারেন যে কেমন লাগছে আজকের গল্পগুলো। এতে করে আমরা যেটা হতে পারবো সেটা হচ্ছে সতর্ক হতে পারবো যে কি ধরনের গল্প আপনাদের পছন্দ বা কোন ধরনের ঘটনাগুলো আপনাদের খুব বেশি ভালো লাগে, সেটাও যদি আপনি কমেন্ট বক্সে বা SMS বক্সে আমাদেরকে জানান, সেই অনুযায়ী আমরা চেষ্টা করব গল্প নির্বাচন করতে। বাট অনেক সময়ে যে অনুরোধটা করে থাকি সেটা হচ্ছে যে আপনার কাছে থাকা ঘটনাগুলোই তো আমরা এখানে প্রচার করে থাকি, আপনাকে ইনভাইট করি। তো সেক্ষেত্রে আপনি নিজে যদি এখানে এসে সেই ঘটনাগুলো বলেন তাহলেই কিন্তু প্রচার করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এখানে যে মানুষগুলো আসেন সেই মানুষগুলো আমাদের রক্তের কোনো মানুষ না, তো তাদেরকে শিখিয়ে পড়িয়েও দেওয়া হয় না। তো অনেক সময় আপনাদের ব্যাটে বলে আসলে মেলে না গল্পগুলো, কখনো মনে হয় যে না একটু শ্মশান ঘাটের ঘটনা হলে ভালো লাগতো, কখনো মনে হয় যে না লাশ কাটা ঘরের ঘটনা হলে ভালো লাগতো, বাট আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তে। এনিওয়েজ মোহাম্মদ, অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল, খুব ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম।
আমার জন্য দোয়া
অবশ্যই। ছোট্ট একটা বিরতি নেব আমরা, বিরতির ওপারে আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন তাকে তো আমরা বিদায় দিলাম, এবং তার দ্বিতীয় অতিথির ঘটনাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it to his tail o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahol to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it to his tail o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটার সঙ্গে রয়েছে আমি আর অপূর্ব, এবং আপনি শুনছেন জাগো এফএম 94.4, এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একসঙ্গে প্রোগ্রামটা আপনি লাইভ দেখতে পাচ্ছেন। জাগো এফএম এর যে ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি কিন্তু আর যে অপূর্বর ফেসবুক পেজও আপনি দেখতে পাচ্ছেন, facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ। তো যারা যারা আমার এই পেজের সঙ্গে এখন অবধি যুক্ত হয়ে যাননি তাদেরকে যেটা অনুরোধ করব যে এই পেজের সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন, এবং সেই পেজও কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভটা হচ্ছে, এবং অনেকেই প্রবাস থেকে আমাদের সঙ্গে থাকেন, সেই মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ। এবং কেউ বাহরাইন থেকে থাকেন, কেউ বাহরাইন থেকে দেখছেন, ইনফ্যাক্ট আজকে মালয়েশিয়া থেকে দেখছেন, কেউ দুবাই থেকে দেখছেন, মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রি থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে দেখেন, এবং অনেকেই আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, যে সকল জায়গায় কিন্তু 94.4 এই ফ্রিকোয়েন্সিটা নেই। তবে 94.4 ফ্রিকোয়েন্সিটা যেহেতু ঢাকা এবং কুমিল্লা রয়েছে, কুমিল্লার প্রচুর বন্ধু কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকেন, যেমনটা হচ্ছে ইভা একটু আগে কুমিল্লা থেকে আমাদেরকে বলছিলেন, তার ঘটনাগুলো বেশ ভালো লাগে। ঝুমা আছেন আমাদের সাথে, তানভীর বলছেন তিনি রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে পাইকপাড়া থেকে, এবং তিনি নিয়মিতভাবে ভূত স্টুডিও শুনেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে শুভ, এবং তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, এবং তার কাছে বেশ ভালো লেগেছে আজকে হাফিজ ভাইয়ের ঘটনাগুলো। সো আশা করছি যে আপনিও কখনো না কখনো ঢাকায় যদি আসেন তাহলে কিন্তু আপনার সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনি আমাদের সঙ্গে এখানে বসে সেই স্টোরিগুলো শেয়ার করতে পারবেন। তৃতীয় যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, বাট তার আগে আপনাকে আবারও বলছি পরের পর্বে যদি আপনি আসতে চান, জি নেক্সট এপিসোডে যদি আপনি না আসেন, সেফ একদম ডিরেক্ট কথা যেটা সেটা হচ্ছে যে হয়তো বা পুরনো কোনো একটা পর্ব প্রচারিত হবে, কিংবা ব্যাক টু ব্যাক গান প্লে হবে, লাইভ আপনি দেখতে পারবেন না, তখনই আপনার মাঝে প্রশ্ন আসবে আরে ভাই নতুন এপিসোড কেন হচ্ছে না। নতুন এপিসোড তখনই হবে যখন আপনি আসবেন, আপনি বলবেন, দিস ইজ ইয়োর প্ল্যাটফর্ম, আপনার অনুষ্ঠান, আপনার আয়োজন, যেখানে শুধুমাত্র উপস্থাপকের দায়িত্বটুকু কখনো আমি, কখনো আর যে উদয় এই হট সিটে বসে দায়িত্ব পালন করছি। বাট এই অনুষ্ঠানে কিন্তু, অনুষ্ঠানের প্রাণ কিন্তু আপনারাই সবসময় থাকেন, সবসময় আছেন বলেই কিন্তু অনুষ্ঠানটা আজ অবধি চলছে। সো তৃতীয় অতিথির সাথে পরিচিত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সিয়াম মাহমুদ।
সিয়াম মাহমুদ, কি করা হয় সিয়াম?
আমি মাদ্রাসায় লেখাপড়া করতেছি, এখন মালনা লেনে পড়তেছি।
চমৎকার। প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা, নিজের সঙ্গে ঘটে যাওয়া?
জি, আমি এবং আমার এক বন্ধু দুইজন।
চলুন শুরু করা যাক।
আমার প্রথম ঘটনাটি হচ্ছে, আমি বিক্রমপুর যাই, তো সেখানে আমি আমার এক বন্ধু এশারের নামাজের পর আর কি 9:30-10 কাছাকাছি এই সময় আমরা দুজন বের হই। মাঝে মধ্যে আর কি বের হওয়া হয় আমাদের। তো আমরা একদিন বের হই, আমাদের প্ল্যান ছিল যে আমার নানার বাড়ির ওদিকে আর কি গাছ, তাল গাছ ছিল, তালপাড়া ডাব গাছ ছিল আর কি, আমরা ডাব পাড়ার প্ল্যান ছিল রাত্রে এরকম কিছু। আমরা দুজন বের হইছি, আমার বন্ধু আর আমি। তো বের হওয়ার পরে আমরা মানে আমাদের প্ল্যান ছিল আরো কয়েকজনকে নিয়ে আর কি আমরা ডাব পারবো, এখন দেখি কেউ নেই ওই দিনকার রাত্রে। আর পরে আমরা দুজন এমনি একটু ঘুরতেছি, ঘুরতে ঘুরতে একটু সামনে গেলাম, যাওয়ার পরে আমরা এক জায়গায় একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম ওখানে একটু বাতাস, আমরা দাঁড়িয়ে কতক্ষণ ওখানে গল্প গুজব করলাম। করার পরে আমার বন্ধু এক এক জায়গায় দাঁড়িয়েছিল, আমি একটু সামনে গেলাম একা একা। যাওয়ার পরে ওখানে আমার জন্য কেমন একটু লাগলো, মানে মনে হইতেছে যে আমার পাশ দিয়ে বা এরকম কিছু একটা যাইতেছে, মানে পায়ের নূপুরের আওয়াজ এরকম। কিন্তু আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। আর যেহেতু আমি ঢাকা থাকি, সেখানে গেছি গ্রামে, আমার কাছে একটু মানে ভয়ভীতি লাগছে এরকম। তো আমি যাওয়ার পরে এরকম একটা ফিল পাইছি, পাওয়ার পরে আমি একটু ভয় লাগছে। পরে আমার বন্ধুকে আমি সামনে গেলাম, পরে বললাম যে দেখ এখানে এরকম এরকম হয়তো কিছু একটা হইতেছে, কিছু আছে। পরে সে বলল, সে তো গ্রামে থাকে, সে বলল যারে কিছুই না, এরকম হয়, অনেকদিন পরে আসছিস গ্রামে, এই কারণে হয়তো এরকম লাগতেছে। তো পরে আমরা দুজন আবার দাঁড়িয়ে থাকলাম, পরে ও বলল যে কেমন যেন একটা, মানে ওই দিন রাতটা একটু কেমন যেন ছিল আর কি, মানে আকাশটা একটু মেঘলা ছিল, একটু বাতাস ছিল আর কি, আমার কাছে একটু ভয় ভয় লাগছে। পরে ও বলল যে আমারও কেমন যেন একটু ইয়ে লাগতেছে, এরকম নূপুরের একটা আওয়াজ, ওখানে আবার কেউ নাই, রাত 10:30-10:30 মতন ওই সময়। গ্রামগঞ্জে তো এই সময় আপনার সব নীরব হয়ে থাকে। তো আবার একটা আম গাছের নিচে ছিলাম আমরা, পরে সেখান থেকে একটু সামনে গেলাম। সামনে দুজনে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে সামনে একটা ডাব গাছ, পরে ওকে বললাম যে সেখানে গিয়ে দেখি কেউ আছে কিনা, এলাকার যদি কেউ থাকে তাহলে একসাথে বাড়িতে চলে যাবো। পরে একটু সামনে গিয়ে দেখলাম কেউই নেই, রাস্তা ওই সময় গাড়ি ঘোড়া মোটামুটি চলাচল করতো, কিন্তু সেখানে কেউ নেই। পরে আমরা দাঁড়িয়ে থাকার পরে ওকে বললাম যে সামনে একটা ডাব গাছ, সেখানে যাই। পরে সেখানে গেলাম, যাওয়ার পরে সেখানে আপনার কেমন যেন একটা মানে গাছের সাথে আর কি, মানে অনেকগুলা গাছ ছিল, দূরে থেকে একটা দেখলাম গাছের সাথে লম্বা একটা কি জানি, মানে সেটার মধ্যে গাছে পাতাও না এরকম, দেখে আমার কাছে একটু ভয় ভয় লাগছে। তো পাশে একটা, সেখানে পাশে একটা পুকুর ছিল, পুকুরটা সাইডে আবার বেড়া দেওয়া ছিল। পুকুর থেকে কেমন যেন একটা আওয়াজ হইতেছে, মানে যদি কেউ জোরে গোসল করে বা সেখানে যদি কাপড় টাপড় ধোয়, যেরকম একটা আওয়াজ আসে আর কি, এরকম একটা আওয়াজ আসতেছিল। বাট এবং তার পাশে যে তাল গাছটা ছিল, মানে ডাব গাছটা ছিল, সেখানে আবার একটা এরকম লম্বা কি জানি ছিল, মনে হইতেছিল গাছ, কিন্তু গাছের মধ্যে পাতাও নেই বা এরকম কোনো গাছের আকৃতি ছিল না, পিছন দিয়ে মানে মনে হয় কোনো চুল বা এরকম লম্বা আকৃতি, আমরা অনেক ভয় পেয়েছি। পরে বললাম যে ওখানে তো এটা দেখতেছি, তো সামনে আর যাইনি, অনেক ভয় লাগতেছিল। আমি মাদ্রাসে যেহেতু পড়ে আমার বন্ধু দেখে ভয় পাইছি একটু, সে যেহেতু গ্রামে থাকে কিন্তু এরকম মানে এরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি। পরে আমি দরটার পরে তাকে ফু দিলাম, নিজের গায়ে ফু দিলাম, তাকে ফু দিয়ে দিলাম। পরে বললাম যে চল বাসায় যাই, সে একটু সাহসী ছিল যেহেতু গ্রামে থাকে, এরকম সাহস আছে তার মধ্যে। পরে সে বলে যে পুকুরের সাইড থেকে যে এরকম একটা আওয়াজ আসতেছে, দেখি কেউ আসে কিনা তো রাতে, নাহলে এরকম আওয়াজ তো কখনো আসে না। পরে আমরা পুকুরের সাইডে গেলাম, যাওয়ার পরে সেখানে দেখলাম কেউ নাই আর কি। তাহলে সে বললো যে একটু নিচে নামি, ওখানে মাঝে মধ্যে আমরাও আসি, কিছু হয় না ওরকম। পরে সে আগে গেল, আমি বললাম যে না আমি উপরে থাকি, তুমি নিচে যাও। পরে সে গেল, পরে বললো তুই আয়, পরে আমিও গেলাম। যাওয়ার পরে মনে হইতেছিল যে পুকুরে কেউ কাপড় ধুইতেছে বা গোসল করতেছে, এরকম একটা আওয়াজ, পানির শব্দ, কিন্তু যা দেখলাম কিছুই নাই ওখান থেকে। পরে সে হাত মুখ ধুইল, তারপরে আমরা উঠে আসলাম, আমি কিছু করি নাই, দাঁড়া দাঁড়া দেখলাম। পরে উঠে আসার পরে আবার পিছে তাকাইছি আমরা। পিছনে তাকার পরে দেখলাম যে হয়তো মানে একটা ঘাটলার মতো থাকে, ওখানে কেউ বসে আছে, কোনো মহিলা বসে রয়েছে। পরে আমি তাকে বললাম যে দেখ কেউ হয়তো বসে রয়েছে, আমরা গেছি হয়তো লুকা পড়ছে এরকম কিছু, আমরা তো যা কিছু পাইলাম না। এরকম আওয়াজ পিছিয়ে যা দেখলাম যে কোনো আওয়াজ নেই, কিন্তু একজন মহিলা এখানে বসে রয়েছে। অনেক ভয় লাগলো পরে বিষয়টা দেখা। পরে এরকম দেখার পরে আমরা ও আবার একটু সামনে গেল, মহিলাটা বসে রয়েছে, বসে রয়েছে মুখটা ওদিকে, পিছনের খালি চুলগুলা দেখা যেতেছে, একটু মানে অদ্ভুত টাইপের, লড়েও না কিছু বলেও না। আমরা সেখান থেকে আসতেছি, আসার পরে পিছন থেকে হয়তো ওর নাম ধরে একটু ঢাক দিছে, এরকম একটা মানে ফিল হয়েছে আমাদের মধ্যে আর কি, যে কি ঢাকতেছে পিছন থেকে আমাদের। পরে আমি আগে শুনছি অনেক কিছু যে কেউ যদি পিছনে ডাক এরকম তাকাইতে না তাকাইলে কি হয়। পরে আমরা তাকাই নাই, বললাম যে সোজা যেতে থাকি। পরে আমরা দুজন সোজা যেতে 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 আমাদের একটা মসজিদ ছিল আর কি, বাড়ির আর একটু বাড়ি আর একটু সামনে একটা মসজিদ পড়ছে। চাইছিলাম যে মসজিদে যদি ইমাম সাহেব বা কেউ থাকে বলবো যে এরকম অবস্থা। মসজিদে কেউ ছিল না, একজন খাদিম ছিল আর কি, মসজিদ পাহারা বা এরকম থাকে না। পরে দাদা আমার মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে আমাদেরকে বললো যে মানে কোনো প্রয়োজন কেন আসছেন এখানে রাত্রে 10:30 এরকম। পরে তাকে বললাম যে দাদা এরকম এরকম অবস্থা। পরে সে মুরব্বী, সে আলেম না, সে মুরব্বী। পরে দেখলাম তার চোখটা লাল, তাকে দেখে একটু ভয় একটু ইয়া লাগছে আর কি। পরে সে বললো যে এত রাতে বের হয়েছে কেন, বাসায় চলে যাও। পরে আমি বললাম যে মসজিদে হুজুর নাই কেউ। পরে সে বললো যে না এখন কেউ নাই, চলে যাও, ফজরের সময় হুজুর পাইবা। পরে তার সাথে কথা বলার সময় একটু অন্যরকম লাগছে, যে তার ভিতরে আবার কিছু হইলো নাকি এরকম, চোখ গুলা লাল হয়ে রয়েছে। পরে আমরা চলে গেলাম, সামনে যেতে যেতে বাসার কাছাকাছি আসছি, বা আমার বন্ধুর বাসার একটু সামনে। পরে আমি বাসায় চলে গেলাম। পরে সে যাইতেছে, মানে আমি চলে গেছি, তার সাথে আরেকটা ঘটনা ঘটছে আর কি। পরে সে যাওয়ার সময় সে যাইতেছে, তার সাহস ছিল তার বাড়ির একটু সামনে। সে যাওয়ার সময় একটা বাগানের মধ্যে আর কি দেখলো যে একটা বাগান, মানে সেখানে আগুন জ্বলতেছে, কেমন জানি একটা আগুন, আগুনের মতো কেউ জ্বালাইছে এরকম আগুন, কিন্তু এত রাতে তো সেখানে কেউ নাই, আগুন জ্বলতেছে এমনি। সে দেখে একটু ভয় পাইলো। পরে সে এটা দেখে বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন আমরা আবার একসাথে হয়ে মসজিদের ইমাম সাহেব তাদেরকে জানাইলাম এরকম এরকম অবস্থা। পরে তারা বললো যে এরকম মানে আমরা যে জায়গাটায় গেছিলাম আর কি, এখানে নাকি গ্রামের একজন মারা গেছে আর কি, এরকম বললো অনেক বছর আগে একজন মহিলাই মারা গেছে। পরে আমরা শুনে অনেক ভয় লাগলো, দ্বিতীয়বার থেকে ওই জায়গার যাই না। মানে এই ঘটনাটা ওই দিন অনেক ভয়ানক ছিল, বা আমার চোখে এখনো মাঝে মধ্যে ভাসে তার ইয়াটা। এটা ছিল আমার প্রথম ঘটনা।
কতদিন আগের ঘটনা ছিল
এটা? প্রায় 2021 ছিল।
2021 সালে একটা ঘটনা শুনছি আমরা 2024 সালে বসে, এবং এই ধরনের ঘটনাগুলো যদি হুট করে আপনার সঙ্গে ঘটে যায়, কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গেলেন, ঠিক এরকম একটা ঘটনা যদি হুট করেই আপনার জীবনে ঘটে যায়, আপনি হয়তো বা হিসাব মেলাতে মেলাতে গিয়েই আসলে অনেকটা নার্ভাস হয়ে যাবেন যে কেন ঘটলো বা কী জন্য ঘটলো। প্যারানর্মাল ঘটনাগুলো আসলে মানে কেন ঘটে বা কী জন্য ঘটে এটার স্পেসিফিক কারণ কেউই কিন্তু আজ অবধি খুঁজে পায়নি। হয়তো বা সেই কারণগুলো কেউ হয়তো বা খুঁজে পাবেও না শেষ অবধি, বাট ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকছে প্রতি মুহূর্তে। হয়তো বা আমি যেখানটায় বসে আছি, যেখানে শো করছি, এমনও হতে পারে আশপাশে কোনো বাড়িতে কোনো ফ্ল্যাটে নিত্য নিয়মিতভাবে কোনো একটা প্রবলেম হচ্ছে বা প্রবলেম ঘটছে, যেটা আমি বা আপনি কেউই জানতে পারছি না, কিন্তু যার সঙ্গে ঘটছে তিনি খুব ভালো করে সেটা ফিল করতে পারছেন। তাসমিয়া আছেন আমাদের সাথে, এবং তিনি এবং তার মামাতো বোন এবং তার কাজিন ব্রাদাররা মিলে শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে। ইসরাফিল ভাই তিনি আবারও টেক্সট করেছেন, এবং ভালোই লাগছে আজকের ভূত স্টুডিও, এবং প্রত্যেক বৃহস্পতিবার ভূত স্টুডিও শুনে ঘুমটা ভালো হয়, থ্যাংক ইউ। অপু আছেন আমাদের সাথে, এরকম তো আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, বাট আমরা নেক্সট যে ঘটনাটা সেই ঘটনাটায় যাব। আজকের তৃতীয় যিনি অতিথি সিয়াম, তো সিয়াম আপনার যে দ্বিতীয় ঘটনাটা সেই ঘটনাটা কোথাকার ঘটনা?
দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমি পূর্বে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করতাম সেখানে একজন ছাত্র আর কি তাকে জিনে ধরছে এরকম একটা ঘটনা। এটা প্রায় 2017 বা 2018 সালে, তখন আমার বয়স একটু ছোট ছিলাম। তো একদিন রাত্রে আমরা একটা প্রোগ্রাম ছিল এলাকায় মাহফিল, তো সেখান থেকে আসার সময় আমাদের রাত 1:30 দিকে একটু দেরিতে প্রোগ্রাম শেষ হয়েছে মাহফিল। পরে সেখান থেকে আমরা আসতেছি, আসার সময় আমাদের সাথে ছাত্রবাই ছিল আরো লোকজন ছিল এলাকার। তো আমাদের মাদ্রাসা একজন ছাত্র ছিল, সে লেখাপড়া করত, মানে সে দেখলাম যে শুধু গেঞ্জি পরে একটা প্যান্ট পরে মানে এরকম পোশাক কখনো পরে না, যেহেতু মাদ্রাসায় পরে সে দাঁড়িয়ে আছে রাস্তায় একটা বাজে, তার সে বাসায়ও জেনে মাদ্রাসায়ও জেনে রাস্তায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা আর কি, পিছনে কোনো বাড়ি ঘর নাই, একটা খালি জায়গা, মানে একটু ভয় ভয় লাগে দেখলে এত রাত্রে। সেখানে সে একটা উঁচু জায়গায় বসে রয়েছে একা একা। আমরা দু চার জনকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে কিরে এখানে বসে রয়েছিস কেন, বাসায় যা বা এরকম কিছু, রাত দেড়টা বাজে সে বসে রয়েছে। ওরা আমি যখন জিজ্ঞাসা করলাম আর কি, সে সময় তার চোখগুলো লাল হয়ে রয়েছে, সে কিছুই বলে নাই, ভালো মন্দ কিছুই বলে নাই। পরে আমি একটু ভয় পেয়েছি, ভয় পাওয়ার পরে তাকে একটু ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর তার শরীরটা মানে এরকম শক্ত ছিল যে তার ধাক্কা দিলাম, সে জোরে ধাক্কা দিয়েছে, পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু তার শরীরটা লড়াইতেও পারলাম না, এরকম একটা অবস্থা, শক্ত হয়ে ইয়ে রয়েছে। পরবর্তীতে আমরা কিছু করতে পারলাম না, পরে মাদ্রাসার হুজুরদের ডাক দিলাম, ওরা তারা আসলো। পরে আমরা কয়েকজন ধরে ওরে নিয়ে গেলাম মাদ্রাসায়, যেহেতু রাত এ অবস্থা, হুজুরের চেহারা দেখে বুঝছে যে হয়তো ভিতরে কিছু একটা তার জিন বা এরকম কিছু ইয়া করছে। তো তাকে নিয়ে যাওয়ার সময় যখন মাদ্রাসায় আমরা নিয়ে যাই, তখন সে ঝাড়ি মারে হাতগুলা, দুইজন তাকে ধরছে, দুইজন ঝাড়ি মারছে, নিচে পড়ে গেছে আর কি, দাঁড়া থেকে নিচে পড়ে গেছে, এরকম শক্তি তার গায়ে ছিল। পরে আমরা মাদ্রাসার বাইরে থেকে রাস্তা থেকেই তাকে দোয়া দূর করে ফুটো দিতে দিতে অনেক কষ্টে মাদ্রাসার ভিতরে আনা হলো মসজিদে বারান্দায়। পরে সেখানে তার এমন একটা অবস্থা যে তারকে যে জিনে ধরছে এটা বুঝিয়ে ফেলছে, তার চোখ দেখে, তারপরে তার আচরণ দেখে। পরে মাদ্রাসার একজন শিক্ষক ছিল, উনি মানে এইসব তকদির জিন টিন ছাড়াইতে এরকম অভিজ্ঞতা ছিল। পরে সে আসলো, সব উস্তাদরা আসলো, আসার পরে সব ছাত্র আসলো, মানে পরে তাকে অনেক দোয়াটোয়া পরে ফু দিল, সুরা জিন পড়া হলো, অনেক কিছু পড়া হলো, পরে তাকে ফু দিল। ফু দেওয়ার পরে যার ভিতরে যে জিনটা মানে এরকম তদবির করছে যে জিনটা এখন বাইর হবে, এরকম অবস্থা তার ভিতরে যে খারাপ জিনিসটা আছে। পরে তাকে এরকম ফুটো দেওয়ার পরে কোনো কাজ হইতেছে না, সে বলতেছে যে আমার ভিতরে খারাপ জিনিস আছে, আমার ক্ষতি করছে, এই কারণে আমি তার প্রতিশোধ নিতে আসছি, এরকম কিছু। ওইটা বলার পরে সে বের হইতেছে না বা কোনোরকম কিছু সেরে যাইতেছে না, তারপর তাকে লাঠি পরা দেওয়া হয় আর কি, এক ধরনের পিটাইলে মানে বের হয় শরীর থেকে। পরে তার বেত পরা দিয়ে অনেক পিটানো হয়েছে, পিটানো হওয়ার পর, পিটান দেওয়ার পর তার শরীর থেকে বের হয়েছে। এটা বের হওয়ার পর সে বলতেছে যে আমাদের এলাকায় আবার মানে যেখানে ও ছিল আর কি, যেখান থেকে আমরা রাস্তা থেকে ধরে নিয়ে আসছি, ওখানে একটা বুড়ির গাড়া ছিল, মানে ওই মহিলাটা একটা জায়গায় থাকতো, সেখানে সে কুকুর পালতো, আর কেউ থাকতো না, সে থাকতো ঘরে, তার কুকুর ছিল। তো এরকম বলা হয়েছে যে একটা কুকুরের মধ্যে এরকম জিন থাকতো আর কি, প্রাণীর মধ্যে থাকে খারাপ জিনিস অবশ্য থাকে, সে নাকি কুকুরের সাথে মানে মারছে, এরকম কষ্ট দিছে, কারণ আবার ওই বাড়িতে একটা জিন থাকতো, দুষ্ট টাইপের ছিল আর কি ছেলেটা। পরে তাকে ধরছে এরকম প্রতিশোধ নেওয়ার জন্য, মানে ছোটখাটো জিনিসেই তারা অনেক রেগে যায় এরকম। পরে তাকে ধরছে, এরপরে হুজুরেরা সব জিন ছাড়ানোর পরে বলছে যে এখানে আর আসতে না, এরকম কোনো ইয়া করতে না। পরে জিনটা বের হওয়ার পরে, পরে এটা একটা ইয়ার মধ্যে আটকানো হয়েছে, পরে ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে রাখা হলো, রাখার পরে মাদ্রাসায় সে সকালে উঠার পরে, সকালে উঠার পরে তার যে পিটানো হয়েছে তার শরীরের মধ্যে দাগ ছিল সে অনুভবই করেনি, সে পুরোপুরি সুস্থ। একটা মানুষকে যদি মারা হয় যে একটা অনুভব থাকে অসুস্থ, এরকম তার ভিতরে কোনো অনুভব ছিল না। অতঃপর এর কিছুদিন পরেই আরেকটা ছাত্রকে ওই জিনটাই আক্রমণ করছে, ধরছে আর কি। ধরার পরে, ওই জিনটাকে ধরার পরে ওই ছাত্রটা একদিন রাত্রে উঠে গেছে ঘুমের থেকে, রাত দুইটা বা তিনটা। উঠার পরে সে দুইতলা থেকে সিঁড়ি দিয়ে সোজা বরাবর চারতলায় গেছে, পাঁচতলা আবার ছাদ ছিল, ছাদ আবার দরজা লাগানো ছিল। সে হাইটাইটা পুরো উপরে যাওয়ার পরে আরো ছাত্ররা তাকে দেখলো, অনেক সময় মানে ওয়াশরুমে যায়, এরকম আসা যাওয়া করে ছাত্ররা রাত্রে। তাকে দেখার পরে বললো যে তুমি এখানে কেন, তুমি তো ঘুমাও দুইতলায়, তুমি এখানে আসছো কেন? কয় আমাকে কে জানি ডাকছে ছাদে, আমার যাইতে হবে এখন, একজন ডাকতেছে আমাকে। মানে সে ঘুম অবস্থায়, তার চোখ ঘুম অবস্থায়, কোনো ইয়ে নেই। পরে ছাদটা লাগানো ছিল, পরে আবার সে নেমে গেছে, এরকম অবস্থা হয়েছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা,
এবং এটাই হচ্ছে আপনার সর্বশেষ ঘটনা। ওকে, সো থ্যাংক ইউ শ্রিয়াম, এবং অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল, খুব ভালো থাকবেন, এবং আশা করছি জাগো এফএম শুনবেন সবসময়। থ্যাংক ইউ। সো সিয়ামকে আমরা বিদায় দিচ্ছি এবং সিয়ামের পরে আরও একজন অতিথি রয়েছেন, তিনি আসবেন তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স নিয়ে কিংবা ভৌতিক ঘটনা যাই বলি না কেন। তো পরের পর্বে আপনাকে কিন্তু আমরা চাই, যদি আপনি আসছে পর্বে ভূত স্টুডিওতে আসতে চান তার জন্য ঝটপট করে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশনের যে মাধ্যম বা যে প্রসেস সেই প্রসেসটা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠাবেন 26969 নাম্বারে। ফেসবুক কমেন্টস এবং যারা যারা রয়েছেন আমাদের সাথে 26969 এই নাম্বারটিতে, তাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন কিন্তু JFM লিখে যখন আপনি করছেন খুব একটা লাভ হবে না, আপনাকে RBS লিখতে হবে, তারপর নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠাতে হবে 26969 নাম্বার। এবং সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, বাট তার আগে মৌন আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, অনন্যা জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে বাহাদি, নিলয় বলছেন তিনি ভূত স্টুডিও গত 6 মাস যাবৎ শুনছেন এবং তার কাছে বেশ ভালো লাগে, আছেন আমাদের সাথে বিপ্লব বড়ুয়া এবং তিনি নিয়মিতভাবে আমাদের সাথে থাকেন এবং আছেন তার প্রিয় প্রোগ্রাম ভূত স্টুডিও। থ্যাংক ইউ। অ্যাডভোকেট শাহরিয়ার আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মিশা এরকমটা তারা যেটা বলছেন যে হাজব্যান্ড ওয়াইফ, মিশা এবং শাহরিয়া তার হাজব্যান্ড ওয়াইফ এবং তারা দেখছেন এবং শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। এবং সর্বশেষ যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ হিজবুল্লাহ।
হিজবুল্লাহ কি করা হয়?
আমার দাদির সাথে ঘটছে আর কি। আমার দাদি বাসাবো থাকতো আর কি, বাসাবো নন্দীপাড়া। তো উনি একদিন বাসাবো কালীবাড়ি শ্মশান ঘাট আর কি, কালীবাড়ি মন্দির আর ওখানে একটা শ্মশান আছে পাশাপাশি। তো উনি ওখান দিয়ে নাকি, এটা আমরা পরবর্তীতে জানতে পারছি আর কি, তো একদিন কোরবানির সময় আর কি, কোরবানির সিজনে তো আমরা অনেকেই গরু গোশত খাই, গরু গোশত খাওয়া হয় আমাদের আলহামদুলিল্লাহ। তো উনি একদিন, আমরা সকলে বসা আছি, গরম গরুর গোশত পোলাও রান্ধা হয়েছে, পাক করা হয়েছে, তো সকলে আমরা খাইতেছি। তো ওনার সামনে গরু গোশত দেওয়া হলো গরম, চুলা থেকে নামাই আনছে মাত্র। তো উনি গরু গোশত খেয়েই দেখি হাসা শুরু করছে, অদ্ভুতভাবে হাসা শুরু করছে। তো অদ্ভুতভাবে হাসতেছে, হাসতে হাসতে মানে একটা কি এক অবস্থা হয়ে গেছে আর কি, সে পাগলের মতো হাসতেছে। একটু পরে আবার দেখি সে কান্না শুরু করছে, আমরা তো অবাক হয়ে যেতেছি যে কি হইতেছে, হাসতেছে কাঁদতেছে, কারণটা কি? পরে আমরা মনে করলাম যে মুরব্বী মানুষ, বয়স্ক, সমস্যা হইতেই পারে, আমরা একটু আগে সিরিয়াসলি নিয়ে নেই। তো এইভাবে চলতেছিল। তো 2021 সালের 16 ডিসেম্বর আর কি আমার দাদা মারা গেছেন। তো দাদা মারা যাওয়ার পরে থেকে আর কি বেশি সমস্যা শুনছি আর কি, যে আমার দাদির নাকি মাথায় আওয়াজ হয়, কানে শব্দ পায়নি, কাক ডাকতেছে বা বাঁশি বাজাইতেছে, কিরকম মানে কানে আওয়াজ পাচ্ছেন উনি আর কি, আর মাথার ভিতরে নাকি কেউ বাইরে মানে হাতুর দিয়ে পিটাচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি তার কাছে। তো উনি আমার বাবাকে বলল যে এমন এমন এই সমস্যাগুলো হচ্ছে। তো সাথে আমার ফুফু ছিল। তো আমার ফুফু আর কি বললো আমাদেরকে যে একদিন নাকি আমার ফুফু আমার দাদি অদ্ভুত আচরণ করতেছে, হাসতেছে, কান্না করতেছে। তো উনি জিজ্ঞেস করছে যে কে তুমি, তোমার সমস্যা কি, তুমি এরকম কি? তো আমার দাদির ভিতর থেকে নাকি দাদি নাকি বলতেছে যে তোর স্বামীকে মারছি, এখন তোর মেয়েকে মারবো, তোর বংশকে নির্বংশ করে দিব আমি। তো আমার ফুফু ঘাবড়ে গেছে যে কে। তোমার দাদা মারা যাওয়ার পরে আর কি ঘটনা, পরে বলতেছে যে তোর হাজবেন্ডকে তোমায় মারছি, তোর মেয়েকে আমি শেষ করে ফেলবো। তো এরপরে আমাদেরকে বলার পরে আমরা অনেক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি নিয়ে, তো শেষ বরিশালে, বরিশাল 10 মিনা আর কি একজন কবিরাজ আছে, তো ওনার কাছে যাই আমরা। তো উনি আলহামদুলিল্লাহ শুনছি ওখানে অনেক ভালো কবিরাজ। তো ওনার কাছে যখন গেলাম, তো উনি আমার দাদির চিকিৎসা করতেছেন, ওনার চিকিৎসা করতেছেন, দেখি উনিও হাসতেছে, পাশাপাশি আমার ফুফু হাসতেছে, আমার ফুফু হাসতেছে, কাঁদতেছে, আমার দাদিরও একই অবস্থা আর কি, দুজনেই হাসি কান্না শুরু করছে। তো এটা আমি উপস্থিত ছিলাম, আমি ঘাবড়ে গেছি যে কি হইতেছে, মানে জিন তারকেও ধরলো নাকি, ফুফুকেও ধরলো নাকি। তো দেখি আমি খুব ভয় পেয়েছি, ভয় পাওয়ার পর আমার তো ওদিনের পর থেকে প্রচুর জ্বর শরীরে ভয়ে। তো ওখানে কবিরাজ আমাকে চিকিৎসা দিল, যে শরীর বন্ধ করে দিল, বলছে যে ছাড়াই দিছে। তো পরে আর কি আমরা ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আইসা পড়ছি ঢাকায়। ঢাকায় আসার পর আবার আগের মতো অবস্থা। উনি রাস্তা দিয়ে যদি কোথাও যায় ওনাকে ফালাই দিতেছেন গাড়ির তলে, বা উনি রাস্তায় নিজের থেকে বুড়ে যাচ্ছেন, মানে কঠিন, ওনার সিরিয়াস অবস্থা আর কি। তো ঢাকাতে একদিন নারায়ণগঞ্জে আর কি আমার দাদির আর মানে আমার দাদা দুইটা বিবাহ করছেন, তো তো আমার বড় দাদি যিনি ওনার বাসায় আমরা গিয়েছিলাম রাত্রে আর কি, রাত্রেবেলা, এমন ঈদের সিজনই। তো সবাই আমরা খাইতেছি, আমরা বাহিরের রুমে দুইটা রুম না বারান্দার রুম, তো আমরা বারান্দায় বসে খাচ্ছি আর কি, গরমকাল তো খাচ্ছি বারান্দায় বসে। উনি ঘরের ভিতরে ভাত খেতেছেন, আমার দাদিও ছিল সাথে। তো আমার যে দাদি আর কি যার সমস্যা, সে গরু গোশ খায়া হাসি শুরু করছে, হাসতেছে, অদ্ভুত আচরণ শুরু করছে। তো আমরা সব ভয় পেয়ে গেলাম যে এখানে আবার কি হলো। তো পরে আমরা সাথে সাথে দৌড়ায় গেলাম, দেখি হাসতেছে, কাঁদতেছে, অদ্ভুত অদ্ভুত আচরণ করতেছে। তো পরে আমরা আমার কাকা ছিল আর কি, কাকার ওই এলাকায় ভুইগড় এলাকা আর কি, ভুইগড়ে একজন কবিরাজ ছিল, তাকে তৎক্ষণাৎ নিয়ে আসা হয়েছে। এখন ওই ভুইগড়ের যে কবিরাজ তিনি আর কি আয়সা, উনি কি না কি তামিজ লিখছে আর কি, আমরা বুঝি না আর কি, ওনার কবিরাজি ব্যাপার। তো ওনারা আমার ফুফুকে দাদির চিকিৎসা করতেছে, দেখি ফুফু আবার অদ্ভুত আচরণ করতেছে, মানে আমার দাদির যখন চিকিৎসা করে আমার ফুফু অদ্ভুত আচরণ করে। তো উনি আমার দাদির চিকিৎসা করতেছেন, ফুফুরও করতেছেন। তো পরে উনি বললো যে দেখেন ওনাদের সাথে কিছু মানে ওই কবিরাজ বলছিল কিছু নাই, ওনারা হয়তো অন্য কোনো সমস্যা ফিল করতেছে, ওনাদেরকে ডাক্তার দেখেন। তো আমরা মনে করছি যে ওনারা শয়তানি করতেছে, মানে মনের শয়তানি আর কি তাদের, যে তারা শুধু শুধু অভিনয় করতেছে। পরে আমরা এটা নিয়ে মাথা ঘামাইলাম না, আমরা যে যার মতো আর কি, ওদিন রাত শেষ হলো, পরে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম, ওনারা চলে গেল। তো উনি বাসা বসার পরে আবার সমস্যা, উনি আবার আগের মতো অদ্ভুত আচরণ করতেছে, ওনার কানে কাকের শব্দ, বাঁশির শব্দ, ঢোলের শব্দ, বিভিন্ন রকমের শব্দ হইতেছে। তো পরে নিয়ে যাওয়া হলো আপনার মদনপুরে আর কি, মদনপুরে লালপুরী হুজুর যে আছে আর কি, সকলেই ছিল উনি প্রসিদ্ধ কবিরাজ আর কি, লালপুরী হুজুর। তো লালপুরী হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর নাকি উপস্থিত করছেন। তো তাকে জিজ্ঞেস করছে তুমি কেন আসছো, তুমি মহিলাকে কেন কষ্ট দিবে বেচারিকে। তো সে বলছে যে মানে কি যে কালীবাড়ি শ্মশান ঘাট যেটা বললাম আর কি, উনি একদিন নাকি যাচ্ছে ওই কালীবাড়ি শ্মশান ঘাটের সামনে দিয়ে আর কি, মন্দির, হ্যাঁ মন্দিরের সামনে দিয়ে, মন্দিরের সামনে দিয়ে আর কি। তো যাইতেছে, তো সে নাকি শুয়েছিল আর কি, সে শুয়েছিল, তার বুকে নাকি পারা লাগছে আর কি, মানে হিন্দুদের একটা হিন্দু টাইপের পিচাস নাকি বলে না যে আছে নম নাকি, মানে জিন্দের ভিতরে তো কয়েকটা আছে আর কি, পিচাস আরো কিছু কিছু আছে, তো হিন্দুদের মতো আর কি, ওই হিন্দু ছিল আর কি, মুসলিম। তো সে নাকি শুয়ে আছে, আমার দাদি পারা দিছে তার বুকে। এখন কি সে কেন পারা দিল, এটা তার জন্য আর কি, সে বিরক্ত হয়ে তাকে ধরছে। পরে জিজ্ঞেস করছে যে তুমি মহিলাকে কষ্ট দিতেছ কেন, ছাড়ো। না না ওরে আমি ছাড়বো না, ওর বংশ আমি নির্বংশ করব। তো পরবর্তীতে বলছে যে কেন তুই ছাড়বি না কেন, কবিরাজ বলতেছে কেন ছাড়বি না, তোর সমস্যা কি। না আমার বুকে পাড়া দিছে, আমি ওরে ছাড়বো না, যদি আমি সেদিন মারা যেতাম। পরে লালপুরী হুজুর বলছে যে তোর বুকে পাড়া দিছে, তুই শুয়েছিলি কেন রাস্তার ভিতরে, মানুষজন তো আমরা তো আর তোদেরকে দেখতে পাচ্ছি না, তুই যদি শুয়ে থাকো তখন আমি যাচ্ছি, তোর গায়ে পাড়া লাগলো তো আমার দোষ না। না আমি ছাড়বো না। পরে হুজুর আর কি ব্যবস্থা নেওয়ার পরে বলছে যে হ্যাঁ আমি ছাড়বো, শর্ত হলো যে খাসির বাচ্চা, খাসির বাচ্চা একদমই কিনা আমাকে ভোগ দিতে হবে। কোথায় দিতে হবে, কালীবাড়ির শ্মশান ঘাট যেখানে হিন্দুদেরকে পোড়ানো হয় আর কি, ওখানে ভোগ দিতে হবে। তো পরে কিনা হলো, কিনার পরে দেওয়া হয়েছে ওখানে। তো পরে আর কি হয়েছে, আমার দাদির সাথে আর কি যোগাযোগ নাই আমাদের অনেক বছর, দুয়েক বছর যাবো আর কি, কোথায় আছে বলতে পারতেছি না। তো আমার মনে হয় আর কি ওনার সাথে আর ওই খাসির বাচ্চাটা দেওয়ার পর আর কি আর সমস্যা নাই আলহামদুলিল্লাহ।
প্রথম স্টোরিটা আমরা শুনছিলাম হিজবুল্লাহ যিনি ছিলেন তার কাছ থেকে, অনেকেই আছেন ওদের সাথে, যেমনটা আসিফ বলছিলেন ঘটনাগুলো ভালো লাগে, এবং রাত বিরাতে এই ধরনের ঘটনা কিন্তু শুনতে খুব একটা মন্দ লাগবার কথা নয়। তো আশা করছি যারা আমাদের সঙ্গে রয়েছেন আরও বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শুনবো, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রডটিউ বাই প্রাণ পটাটা, যেটা করতে পারেন আপনি পরে পর্বে যদি আসতে চান ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, আরবিএস সার্ভার নাম, লোকেশন এবং প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 2696 নাম্বারে। নীলা বলছেন আমি একটা সময় যখন রাতে রোজটা ডিউটি করতাম হাসপাতালে, তখন কিছু ঘটনা আমি ফেস করতাম। প্রথম প্রথম আমি বিশ্বাস করতাম না, কিন্তু নিজের সঙ্গে যখন ঘটা শুরু করলো তারপর থেকে বিশ্বাস করতে বাধ্য হলাম। এক্স্যাক্টলি, অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে প্যারানর্মাল বিষয়গুলো অনেকেই বিশ্বাস করে না, কিন্তু কখনো কখনো যখন ঘটনাগুলো সামনাসামনি চলে আসে বা ঘটনাগুলোর মুখোমুখি হতে হয়, তখন আসলে বোঝা যায় যে প্যারানর্মাল এই ব্যাপারগুলো কোথাও না কোথাও ঘটে, কিছু না কিছু হলেও তো ঘটে। এনিওয়েজ, আমরা হিজবুল্লাহর পরের যে ঘটনাটা সেই ঘটনাটা শুনবো।
তো আচ্ছা, আমার নিজের সাথে ঘটে আর কি, একটা হাসপাতালে। তো আমি একদিন রাত্রে আর কি, প্রায় 2-3 বছর বা এরকম 4 বছর হবে আর কি, 3-4 বছর আগে আমি হাসপাতালে ছিলাম। ফার্স্ট, জীবনের ফার্স্ট রাত্রিতে আর কি মুগ্ধা হাসপাতালে ছিলাম। তো মুগ্ধা হাসপাতালে ছিলাম, আমার এক আত্মীয় আর কি ভর্তি ছিল, ওনার কিডনিতে সমস্যা হয়েছিল, পাথর, তো পাথরটা অপারেশন করা হয়েছে আর কি। তো হাসপাতালে ছিলাম রাত্রে, তো পুরো হাসপাতাল নীরব হয়ে যায়, মানুষজন ঘুমায়। তো যে ফ্লোরে আমরা ছিলাম, আমি আমার রাত্রে প্রচুর ইস্তানজা চাপ দিছে আর কি, টয়লেটের চাপ দিছে। তো আমি টয়লেটের চাপ দিছে বিধে আমি এখন উঠছি একাই, সাথে আমার আব্বু ছিল আর কি, আব্বু দিন রাত্রে যাপন করছে। তো ঘটনা আমি কারোর কাছে শেয়ার করিনি, আজকে ফার্স্ট বলতেছি। তো আমি রাত্রে উঠছি, উঠে বাথরুমে যাব। তো ওই রুম থেকে বের হয়েছি আর কি, বের হয়ে বাথরুমে দিকে গেছি, যা দেখি যে বাথরুমে একটা বাথরুম থেকে পানি পড়ছে, অনেক পানি, কল সারা, প্রচুর পানির শব্দ হচ্ছে। আমি বললাম যে এত রাত্রে এত পানি কে সারতেছে, মানুষ তো। আমি আগে গেলাম আর কি বাথরুমটা, কলটা বন্ধ করার জন্য, যে পানি তো অপচয় হচ্ছে, যা বন্ধ করে দিই। তো গেলাম, যা দেখি বাথরুমে গেট খোলা, কেউ নাই, তাই আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়া আমি বের হয়ে ওই বাথরুম থেকে বের হয়ে গেছি, হয়ে ওই ময়লা ছিল আর কি বাথরুমটা সাইড দিয়া, কমোটের সাইড দিয়ে ময়লা। তো আমি ওখান থেকে বের অন্য একটা বাথরুমে প্রবেশ করছি। তো আমি যখন বাথরুম অন্য বাথরুমে গেছি, তো পরে দেখি যে আবার কল পানির শব্দ হচ্ছে। আমি বললাম যে মাত্র বন্ধ করে আসলাম, হয়তো বা কেউ আসছে বা এরকম আর কি, কেউ কল সারছে। তো আমি বাথরুম করতেছি, বাথরুম শেষ করে বের হয়ে দেখি যে কেউ নাই, সব বাথরুমে গেট খোলা। তো আমি যে আবার বন্ধ করছি, করে দেয় কিছুক্ষণ টিস্যু ব্যবহার করতেছি আর কি, প্রসাব করছি, তো ঢিলা কুলুপ ব্যবহার করতেছি, তো হাঁটাহাঁটি পায়চারি করতেছি ওখান দিয়ে। তো কিছুক্ষণ পরে দেখি আবার একই অবস্থা, কল ছেড়ে দিছে। তো আমি বিরক্তি বোধ হচ্ছে, আমি কি যে কি এক অবস্থা, আসলাম হাসপাতালে এই রাত্রের ভিতরে কে কল সারতেছে, সমস্যাটা কি যে সারতেছে, আমি কেউ তো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কি সমস্যা তার। তো আমি আবার বন্ধ করে দিছি। যখন বন্ধ করলাম কলটা, তখন দেখি যে এমন একটা বাতাস হাসপাতালে, তখন কিন্তু গরমকাল, মনে হইতেছে যে আমাকে উড়াই নিয়ে যাবে এমন একটা বাতাস। তো আমি মনে করলাম যে গরমকাল, স্বাভাবিক বাতাস আসেই, একটু খোলামেলা জায়গা হলে বা খোলামেলা জায়গার পাশে কোনো বিল্ডিং হলে একটু বাতাস আসেই স্বাভাবিক। আমি দেখি যে গেটটাও কেমন যেন মানে বাড়ি খাচ্ছে আর কি, অন্য অন্য বাথরুমের। আমি আর কি বললাম যে কি না কি বাতাস সারছে, আমি বাইরে হয়ে যাই। তো যখন আমি বের হবো দেখি যে আমার শরীরটা ভার হয়ে যেতেছে, কেমন যেন আমি হাত পা নাড়াতে পারতেছি না, বা আমার কেমন যেন অস্বস্তিকর বোধ হচ্ছে আর কি, আমি বিরক্তি বোধ করছি। তো অনেক কষ্ট করে বাথরুম থেকে বের হইলাম, হবার দেখি কোনো বাতাস নেই, সব যেরকমটা সেরকমই। তো বাথরুম থেকে বের হওয়ার পর দেখি একটা কেচি গেট লাগানো ছিল, ওটা তো একটা মাত্র লাইট জ্বালানো ছিল ওই কেচি গেটের বাহিরে, সিঁড়ি দেয়া নামে আর কি। তো কেচি গেট ছিল, তো আমি দেখলাম যে ছায়ার মতো কি যেন যাইতেছে ওখান দিয়ে। তো আমি তো আবার একটু এমনি ছোটকাল থেকে অনেক ভীতু আর কি, ভয় পাই, কিছুতে কিছু হলে ভয় পাই। আমি দেখলাম ছায়া দেওয়া, কেমন যেন একটা ছায়া হাইটা যাচ্ছে। তো আমি ভয়ে, আমি প্রচুর ভয় পেয়ে গেলাম। তো পরে ভয় পাই আমি বললাম যে না, আমি রুমে চলে যাই। তো পরে আর কি রুমে গেলাম, রুমে যাওয়ার পর ফজরের আগে আবার স্থানীয় চাপ দিয়েছে আসছে। তখনও দেখি যে কে যেন পায়চারি করতেছে ওই কেচি গেটের বাহিরে, অথচ তখন কেউ নাই, লাইট নিবানো, অন্ধকার, নিশ্চুপ, মানে নীরব আর কি। তো পরে আমি খেল করলাম কেচি গেটের কাছে, যাই দেখি যে ছায়া, লম্বা একটা ছায়ার মতো কে যেন হাঁটতেছে। পরে আমি কিছুক্ষণ পরে দেখি যে আমার খালাতো বোন আর কি, সে আসছে, এসে বলে ভাইয়া, আমার ছোট ভাইয়া কয়, ভাইয়া কি করতেছেন? আমি বললাম যে কে যেন হাঁটতেছে এখানে। বলে যে ভাই, এখানে আপনার সময় নষ্ট করে লাভ নেই, রুমে চলে যান, ইসলাম জায়গা ভালো হবে। তো পরে আমি মানে আমার কাছে ফিল হলো যে কিরকম যেন হাসপাতালে কোনো অদ্ভুত কোনো ইয়া হয়েছে আর কি আমার আমার মতে, কারণ ছায়া মানুষ নেই, মানুষ থাকলে তো আমি দেখতে পারতাম। তো এই আমি ভয় পাওয়ার পরে আর কি ওই হাসপাতালে মুগ্ধাতে আর কি আমি রাত্রে যেমন করি নেই পরের দিন থেকে, তো এই ছিল আর কি আমি ওটা দেখছি আর কি রকম অদ্ভুত। এটা ছিল দ্বিতীয় ঘটনা আর কি।
ওকে, সেকেন্ড স্টোরিটা আমরা শুনছিলাম। ওকে, সো চলছে কিন্তু ভূত স্টুডিও এবং ভূত স্টুডিও ব্রাটুবাই প্রাণ পড়ারা এবং অপূর্ব আছে আপনাদের সঙ্গে, এবং আশা করছি যে আপনিও এখন অব্দি আমাদের সঙ্গে রয়েছেন। টেক্সট প্যানেল এবং কমেন্টে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা বিনিময় করতে চাই। জাহিদ আছেন আমাদের সাথে এবং বলছেন ভালো লাগে ঘটনাগুলো এবং তাই শুনছি এই মুহূর্তে। দুটো জিন রিলেটেড ঘটনা আছে। শাফিন বলছেন তিনি আছেন আমাদের সাথে লালমনির হাট থেকে এবং তার বাসার ঢাকার আচ্ছা সাভারে তিনি থাকেন ঢাকায়। ওকে, সোহান বলছেন তিনি যুক্ত রয়েছেন। আবু তালেব আছেন ওদের সাথে কুয়েত থেকে, তিনি সবসময় দেখেন। আরিয়ান চৌধুরী আছেন ওদের সাথে। রুমেল বলছেন তিনি জয়েন করেছেন। রুহুল আমিন আছেন ওদের সাথে এবং দেখতে পাচ্ছি ওদের সাথে রয়েছেন। সরোয়ার বলছেন গত বেশ কয়েকদিন যাবৎ শরীরটা খুব খারাপ, দোয়া করবেন এবং শুনছি ভূত স্টুডিও, ধন্যবাদ। তো আরও ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে থাকবো এবং এভাবে করে কিন্তু আরও বেশ কিছু ঘটনা, দুটো ঘটনা আমরা শুনবো আজকে হিজবুল্লাহর কাছ থেকে। হিজবুল্লাহ, তৃতীয় ঘটনাটা শুনছি।
তৃতীয় ঘটনা হলো আমার এক বন্ধু থেকে শুনছি আর কি, কুমিল্লার ঘটনা।
ওকে,
মানে আমার বন্ধু আর কি, তো উনি গ্রামের মাদ্রাসায় পড়তো আর কি কুমিল্লাতে। গ্রামের মাদ্রাসা তো সাধারণ টিনের হয় বা বেড়ার হয়, ঢাকা শহরের মাদ্রাসা তো কত সুন্দর আলিশান অবস্থা। তো উনি গ্রামে পড়তো, ওনার বাড়ি কুমিল্লাতে। তো ওনাদের একজন উস্তাদ ছিল আর কি, উস্তাদ জিন সারাইতো আর কি। তো একদিন রাত্রে নাকি ওনার উস্তাদ আর উনি গেছে জিন সারাইতে। তো ওনারা জিন সারাইতে গেছে, জিন সারাই আসছেন। তো ওনার উস্তাদ আর কি মাদ্রাসায় থাকতো না, যিনি জিন সারাইতেন তিনি মাদ্রাসায় রাত্রে যাপন করতেন, উনি বাসায় থাকতেন আর মাদ্রাসার ছাত্র যারা আছে তারা থাকতো। তো একদিন বৃষ্টির রাত্রে আর কি ওই যে ভাই যে বললো আমার যে বন্ধু আর কি, তার বন্ধু তাদের ক্লাসমেট, সে নাকি একদিন রাত্রে উধাও, মানে রুম থেকে সে নাই, কোথায় গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না। বিস্তারিতেছে মানুষজন তারা বের হয়ে লাইট নিয়ে বের হয়েছে ছাত্ররা সবাই, যে কোথায় গেছে সে, এই ঝড় বৃষ্টির রাত্রে গেল কোথায় সে, তাকে বিস্তারিতেছে বিস্তারিতেছে পাচ্ছে না কোথাও খুঁজে। তো অনেকক্ষণ পরে দেখে যে সে আসছে, নিজের থেকে আসছে, মানে সে আসছে কারোর সাথে কোনো কথা নাই, মানে সোজা নিশ্চুপ নীরব হয়ে দাঁড়ায় আছে, স্ট্রং, কোনো কারোর সাথে কোনো কথা বলে না। আয়সা সবাই বলতেছে কি রে তুই কোথায় গেলি এত ঝড়ের রাতে, তোর বিশ্রয় এলাম আশেপাশে পাইলাম না, কই গেছিস তুই বল। সে কোনো কথা না বলে তার বিছানায় শুয়ে পড়ছে। তো এমনি প্রথম দিন যাওয়ার পরে তারা বিষয়টা আর কি মাথায় নিয়ে বলছে যে হয়তো বা বাথরুমে গেছে বা অন্য কোথাও গেছে প্রয়োজনে, তো আস পরে দেখো। পরের দিন রাত্রে একই ঘটনা, তোর বৃষ্টির মৌসুম চলতেছিল। তো উনি হঠাৎ নাই, তুই হঠাৎ নাই, তো সবাই আবার বিশ্রয় দিয়েছে। তো এখন দেখতেছে যে উনি আর কি স্বাভাবিকের তুলনায় আরেকটু নার্ভাস হয়ে গেছে, তার চোখ লাল টকটকা হয়ে আছে, হাত পা কাঁপতেছে প্রচুর, মানে কঠিন অবস্থা, তার সিরিয়াস অবস্থা। তো দেখে যে আয়সাই সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে সে, মানে আয়সাই ছাত্রদের সাথে দেখা করে সে অজ্ঞান হয়ে গেছে। তো ছাত্ররা ঘাবড়াই গেল যে আমাদের সাথী ভাই হঠাৎ কি হলো তার, যে সে ঘাবড়াই গেছে। তো তারা ভয় পায়া সবাই মিলে ধরাধরি করে রুমে নিয়ে গেছে, সে বিহুষ ছিল। তো সকালে ওস্তাদ আসছে, ওই হুজুর আসছে যিনি সারাতো, তিনি আইসা দোয়া পয়া ফু দিল, তো জ্ঞান ফিরছে তার। তো সে আবার সুস্থ আগের মতোই। তো এভাবে কয়েকদিন রাতে একই অবস্থা তার। তো পরের একদিন রাত্রে হয়েছে কি যে সে তাকে পাওয়াই যাচ্ছে না, সে আসতেছেও না, প্রায় রাত দুটা তিনটা বাজে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। ছাত্র তো পেরেশানি, হুজুরও তো বাসায়, তো পেরেশানি পেরেশানি কি করবে কি করবে। পরের দিন ভোরবেলা আর কি আপনার ফজরের পরে যে সময়টা একটু ফর্সা ফর্সা হয়, তো ফজরের পরে একটা খবর আসছে যে ওকে তো অমুক জায়গায় দেখছি মাটিতে গাড়া, ওর কোমর পর্যন্ত মাটিতে গাড়া। তো তারা ঘাবড়াই গেল যে ওরে আবার কে গাড়া রাখলো এ রাত্রে। তো পরে সব ছাত্ররা মিলে গেছে, হুজুরও গেছে, যাকে উদ্ধার করে নিয়ে আসছে ওখান থেকে। নিয়ে আসার পরে ওকে মাদ্রাসায় নিয়ে এসে ফু দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছে, ওর কোনো আর জ্ঞান নাই আর কি। তো ছাত্ররা আর কি হুজুর আর কি ওকে জ্ঞান ফিরাইলো, ফেরে ওকে বসায় বলতেছে যে সমস্যা কি তোর বল, ফু দিছে ওর উপর কি যেন আসছে অদ্ভুত, ওর উপর হাজির হয়েছে, বল তুই ওকে কেন ধরছিস, ও তো আমার ছাত্র, তো কি ক্ষতি করছো বল। আমার ক্ষতি করছে না, আমি মাদ্রাসার পাশে থাকি, আমি গ্রামের মাদ্রাসার পাশে তো গাছপালা ভরা, তো আমি গাছে থাকি। একদিন রাত্রে বাথরুমে যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করছে। কত কি ডিস্টার্ব করছে কি? আমি ঘুমাইতে ছিলাম আরামে, তো ওই গাছের ওখানে যা প্রসাব করছে ভয়ের। অনেক অনেক মানুষ আসে না যে গ্রামে ভয় পায়, আপনার রাত বিরাতে তো অদ্ভুত নীরব থাকে, কেমন যেন ঢাকা থেকে যারা যায় বা অনেক সময় ভয় লাগে। তো ভয়ে ছোট ছিল, তো ভয়ে ওই গাছের তলে প্রসাব করে দিছে। তো সে বলতেছে আমার গায়ে প্রসাব করলো কেন? আমি ঘুমাইতেছিলাম আরামে, আমার প্রসাব করে আমার ঘুম তো ভাঙাইছে, আমাকে নাপাক করে দিছে, ওর আমি ছাড়ব না, ওর খবর আছে। তো পরে বললো যে তুই ওকে ওখানে কেন যাচ্ছিস? পরে ওই জিনটার কি বলতেছে যে ওর তো কপালটা ভালো, জোরে মেরে ফেলাইনি, যদি ওর বন্ধু না আসতো তাহলে মেরে ফেলাইতাম। তো বলতেছে যে ওর বন্ধু মানে, ওর বন্ধু মানে বলতেছে যে ওর বন্ধু মানে ওর সাথে একটা জিন আছে আর কি, মানে ওরা খুব মহব্বত করে আর কি জিন। তো বলতেছে আমি যখন ওর ক্ষতি করতে যেছি ওকে আমি মাটির সাথে পিষায় ফেলবো আর কি, গাইরা ফেলবো, তখন ওর বন্ধু এসে আমাকে বাধা দিয়া ওকে আর কি অর্ধেক আমি গাড়তে পারছি আর পারিনি। তো হুজুর বলছে যে এখন তুই কি ওর সারবি না সারবি না? বলেছে যে না আমি সারবো না, ওর খবর আছে, আমার গায়ে কেন প্রসাব করলো, আমি ওর কি ক্ষতি করছি? হুজুর কইতাছে দেখ আমি কিন্তু কবিরাজ, আমি কিন্তু জিন সারাই, তো তোর বোতলে ভরতে আমার ওয়ান মিনিটের ব্যাপার, ওয়ান টুর ব্যাপার, তো তুই সেরা দে দেখ তোর জন্য ভালো হইব। সে কইতাছে যে না আমি ওর সারমই না, ওর আমি শেষ করে ফেলাম একেবারে। তো হুজুর তো খুব রাগি ছিল, তুই সারবি না বুঝিস কিন্তু, আমি তো কইছি আপনি সারবো না, আপনি আমার পারলে কিছু করেন। তো ওই শুকনা মরিচ পুইরা নিয়ে আসছে, শুকনা মরিচ পুইরা আইনা নাকের সামনে ধরছে, তো খানে সে চিল্লাচিল্লি শুরু করছে আর কি, মানে সে এমনভাবে চিল্লাইতেছে যে তাকে মনে হয় যে কেউ মেরে ফেলতেছে আর কি ওই জিনটা আর কি। হুজুর সাইডা দেন আমি চলে যাবো, মানে অদ্ভুত, মানে কান্নাকাটি শুরু করছে, হুজুরের পায়ে ধরতেছে এমন অবস্থা। হুজুর কয় এখন কান্দতেছস কে? তোর তো বলছি সাইডা দে। তো সে বলতেছে যে না আমি আর সারবো না। পরে আপনার সারবো না, পরে হুজুর শুকনা মরিচটা সরাই ফেলছে, শুকনা মরিচ সরানোর পর বলতেছে যে না না আমি আর সারবো না, আবার আগের মতো। পরে হুজুর কয় রাগ তোর খবর আছে, শুকনা মরিচ পুড়ছে, ঝাড়ু নিয়ে আসছে, বোতল নিয়ে আসছে, তিনটা জিনিস নিয়ে এসা, কয় শুকনা মরিচের কাজ না হলে ঝাড়ু দেবিটা মতো রে, আর ঝাড়ুর বাড়ি তো কাম না হলে শেষ পর্যন্ত কি করতে হবে তার বোতলে বন্দি করবো, কয়া গাইরা থাকবো। তো পরে সে কাকুতি কয় না আপনি আমার যাই করেন মেরালান, আমি নির্বংশ যাবো, তবু আপনার ছাত্রীরা সারবো না, খবর আছে আমার গায়ে কেন মুতলো প্রসাব করলো আর কি। তো পরে ওই হুজুর আর কি আবার শুকনা মরিচ পুরা দিয়ে ধরছে, পরে তো কান্নাকাটি করছে, হুজুর আমি যাবো গা, হুজুর হুজুর আর ভুল করবো না হুজুর, শুকনা মরিচ শোনে পরে আর যায় না। পরে হুজুর কয় না তোর এটা ওষুধে চলবো না, আর একটু দেখি। পরে ঝাড়ু দেয় পিটাইছে, ঝাড়ু দেয় পিটাই কয়েছে যে এখন যাবি? কয় হ্যাঁ যাবো। তারা আলামত রাইখা যেত, পরে বলছে যে একটা গাছের ডাল ভেঙে যাবি, পরে ও বলছে যে হুজুর যাবো, পরে আর যায় না। পরে হুজুর ওকে বের করছে, বের করে বোতলে বন্দি করছে। তো বোতলে বন্দি করে পাশেই ওই যে গাছটা, যে গাছের তলে ছাত্রটা প্রসাব করছিল আর কি, ওখানে ওরা গাইরা রাখছে। তো ওই ছাত্র আলহামদুলিল্লাহ সুস্থ আছে, উনি আর কি নিরাপদ ছিলেন। তো কয়েক বছর পর নাকি ওই গাছটা কাটছে আর কি, ওই যে গাছটা ছিল ওই গাছটা কাইটা কাটার পরে মাটি খুঁড়ছে, ওই বোতলটা ভেঙে গেছে আর কি। তো সে আবার মুক্ত হয়ে গেছে, সে মুক্ত হয়ে মাদ্রাসার ছাত্রদেরকে প্রচুর জ্বালাতন করে, মানে থাকতে দেন হুজুর, তো উনি মুরব্বী হয়ে গেছেন হুজুর আর কি, উনি মুরব্বী, উনি তো আর পারতেছেন না আর কি। তো উনি ওই জিনটার ছাত্রদেরকে প্রচুর ইয়া করছেন। তো হুজুর তো বলছে পরে একদিন, হুজুর মুরব্বী হলে কি, মানে অনেকে বলে যে অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেন আর কি, হুজুর বলছে যে আমি মুরব্বী হয়েছি ঠিকই, কিন্তু তুই ভাবিস না যে তার কিছু করতে পারবো না। পরে তারে শিকল দিয়া বাইধা আগুনে জ্বালাই দিছিল আর কি। তো পরে আর কি সে ওখানে আর কি মারা গেছে, পরে আর কি ওখান থেকে ছাত্র নিরাপদ আর কি। এটা ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিনটা ঘটনা আমরা শুনলাম, এবং আজকে যে নির্ধারিত যে সময় সেই সময়টা আসলে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা চতুর্থ যে ঘটনা সেই ঘটনাটা আজকে আমরা যেতে পারছি না, আবারও কোনো না কোনো একদিন হিজবুল্লাহ পরবর্তী এপিসোডে আমরা সেই ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যুক্ত হয়ে যাবেন পরের পর্বগুলোতে। ঝটপট করে মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করতে ভুলবেন না, আর বিএসআর গ্রুপের নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ভূত স্টুডিও চলছে অপূর্বর সঙ্গে, এবং অনেকদিন পরে, অনেকদিন বাদে আসলে ভূত স্টুডিওর এই হট সিটে বসে আপনার সরাসরি বসে গল্পগুলো শোনার যে সৌভাগ্য, সেই সৌভাগ্যটা আজকে হয়ে গেল। এবং অনেকগুলো নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হলো, পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা হয়ে গেল এই ভূত স্টুডিওর মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। এবং রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আশিক, ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে হিমা, বলছিলেন ভালো লাগছে, এছাড়াও আরো বেশ কয়েকটা বন্ধু ছিলেন আমাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ। এবং যতটা চেষ্টা করবেন এই গরমে নিজেকে সেফ রাখতে, কিছুক্ষণ পরপর পানি পান করবার চেষ্টা করবেন, এবং রাস্তায় যেই মানুষগুলো থাকে ট্রাই করবেন তাদের সঙ্গেও, তাদেরকে একটা ছোট পানির বোতল দিয়ে হলেও সাপোর্ট দেওয়ার, এবং রাস্তায় যে সকল পশু পাখি থাকে তাদের জন্য কিছু করবার ট্রাই করবেন। কারণ গরম ডে বাই ডে বাড়ছে, কখনো না কখনো কিন্তু এর কারণটা কিন্তু আমরাই হয়ে যাচ্ছি, এবং আমাদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু যদি বলি যে পরিবেশ আমাদেরকে আসলে রিটার্ন দিচ্ছে। তো চেষ্টা করবেন আসছে যে বর্ষাকাল, সেই বর্ষাকালে বৃক্ষরোপণ করবার জন্য, এবং একই সঙ্গে পরিবেশটাকে যত বেশি আপনি দূষিত করবেন, পরিবেশ কিন্তু তার চাইতে অনেক গুণ অনেক বেশিভাবে আপনাকে রিটার্ন দিবে। সো পরিবেশটাকে নষ্ট করবেন না। সো থ্যাংক ইউ সো মাচ এই মেসেজটা দিয়ে কিন্তু আজকের মতো বিদায় নিতে যাচ্ছি ভূত স্টুডিও থেকে। খুব বেশি ভালো থাকবেন, এবং আসছে বৃহস্পতিবার আপনি আবারও যুক্ত হয়ে যাবেন জাগো এফএমের সঙ্গে ভূত স্টুডিওতে। টিল দেন খুব বেশি ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, শুভরাত্রি।